This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Wing presents Jaha Bolibo, Sabko Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। আপনাকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আর আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি কে হচ্ছেন তার সম্পর্কে প্রথমেই আমরা জেনে নেব আরজে সুমনের কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কেভিয়া, সত্যই সুন্দর। এই সত্যটি আমরা সবাই জানি এবং মানি, আর তাই বিবেকের তাড়নায় আমাদের সব অপকর্মকে ছাপিয়ে সত্যের আসনে বসে স্বীকার করি নিজের জীবনের কিছু অপ্রিয় সত্য। আজ আমাদের সত্যের আসনে বসে নিজের জীবনের সব সত্য স্বীকার করবেন রিয়াজ। বয়স প্রায় 30 কাছাকাছি, এই ক্ষুদ্র জীবনে এমন কোনো অভিজ্ঞতা কি বাকি আছে যা জীবন তাকে দেখায়নি? ক্রিকেট খেলতে বেশ ভালোবাসতেন, কখনো কখনো এই নিয়ে বন্ধুদের সঙ্গে ঝগড়াও লেগে যেত, কিন্তু তাই নিয়ে কিন্তু সবসময় বন্ধুদের প্রতি রাগ পুষে রাখতেন না। যখনই বন্ধুরা বিপদে পড়তেন তাদের সাহায্যের জন্য এগিয়ে যেতেন। শুধু বন্ধু না, অপরিচিত মানুষও যদি তার সামনে কখনো বিপদে পড়ত চেষ্টা করতেন সাহায্য করার জন্য। রিয়াজ দেশকে ভালোবাসেন, দেশের জন্য কিছু করার ইচ্ছে সেই ছোটবেলা থেকে। কিন্তু এতদিনের জীবন রিয়াজ কিভাবে কাটিয়েছে, সেই জীবনে কি কি ঘটনা ঘটেছে তার ইতিহাস জানতে আবারও ফিরে যাচ্ছে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ সুমন, আমাদের সঙ্গে রয়েছে রিয়াজ। রিয়াজ আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে যাচ্ছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এবং রিয়াজের জীবনের অপ্রিয় সত্যগুলো জানার পাশাপাশি বরাবরের মতোই মনে করিয়ে দিচ্ছি যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের অপরাধ এবং ভুলগুলো স্বীকার করেন, এই অর্থে যে তার মতো করে ভুল সমাজের অন্য কোনো মানুষ না করুক। আমরা বিশ্বাস করি মানুষের বিবেক হচ্ছে সবচাইতে বড় জায়গা, যে জায়গাটি মানুষকে মানুষের মতো করে চলার শিক্ষা দেয়। এবং একজন মানুষ যখন অপরাধ করেন, আমরা অনুষ্ঠানের শুরুতেই বারবার আমাদের সিগনেচার যে কথাগুলো রয়েছে সেখানে বলি যে মানুষ যখন অপরাধ করেন তখন মানুষের বিবেক বোধটি ঘুমিয়ে থাকে, এবং এই বিবেক বোধ যখন জেগে যায় তখন এই বিবেকহীন মানুষটি তার জীবনের ভুলের জন্য প্রতি মুহূর্তে নিজের কাছে নিজের বিবেকের দ্বারা শাস্তি পেতে থাকে। এই জন্যই আমরা অনুষ্ঠানের শুরুতে আজকের এই বন্ধুটিকে জিজ্ঞেস করতে চাই যে কোন বিবেকের তাড়নাবোধ থেকে বা কে আপনার বিবেকটা জাগিয়েছে যে কারণে আজকে আপনি যাহা বলিব সত্য বলিবতে সকল সত্য স্বীকার করতে আসলেন, কে আপনার বিবেকটা জাগালো?
আমার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে আমার একটু অন্যরকম একটা আকর্ষণ লাগতেছে যে আমি যে জীবনে অনেক অপরাধ করছি, আমার এই অপরাধের ক্ষমার জন্য আমি কোথায় গেলে পাবো, কার কাছে গেলে পাবো?
নিজের বাবার মৃত্যুর পরে আপনি কষ্টটা পাচ্ছেন
জি,
এবং আপনার নিজের বিবেকটা জেগে
গিয়েছে,
তারপর থেকে আপনি অনুভব করছেন কোথায় গিয়ে আপনি এই শান্তিটা পাবেন, এবং সেক্ষেত্রে আপনি মনে করেছেন যাহা বলিব সত্য বলিব, তো এসে যদি আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো বলেন তাহলে হয়তো আপনি একটু হলেও মানসিক শান্তি পাবেন। প্রিয় শ্রোতা, আমরা জানি না যে কি কারণে আজকে রিয়াজের বাবা মারা গিয়েছে, এবং রিয়াজের বাবা মারা যাওয়ার সাথে সাথে এই বিবেক বোধের জায়গাটি আসলে কোথায় জড়িত, তবে আমরা পুরো ঘটনাটি আবিষ্কার করতে চাই আজকে যাহা বলিব সত্য বলিবতে। আমরা দেখলাম রিয়াজের বিবেক জাগানোর পেছনে কোন ঘটনা দায়ী। আমরা রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্বে যেতে চাই, তবে তার আগে আপনাকে বলছি এই অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত। আপনারা নিশ্চয়ই জানেন যে একজন অপরাধী আপনা আপনি হয় না, একজন অপরাধী হবার পেছনে অনেক বড় একটি শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। আমরা সেই ব্যাকগ্রাউন্ড প্রথমে আবিষ্কার করি, তারপর অপরাধ যা করেছে সেই অপরাধের ধরন রকম এবং কিভাবে করেছে, কতদূর পর্যন্ত করেছে সেটা আমরা আবিষ্কার করি, এবং শেষে গিয়ে একজন অপরাধীর জীবনে এই অপরাধের যে প্রায়শ্চিত্ত সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। আমাদের অনুষ্ঠানের মূল ফোকাস থাকে যে জীবন সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন সেই জীবন মানব কল্যাণের জন্য ব্যয় করবার জন্য, সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকবার জন্য। মানুষ হয়ে আমরা পৃথিবীতে এসেছি সৃষ্টির সেরা জীব, আমরা এই জীবনকে যেন কোনোভাবেই অপচয় না করি, আর যারা অপচয় করছেন, যারা খারাপ কাজ করছেন, তারা যাহা বলিব সত্য বলিব থেকে এই শিক্ষাটা নিন যে কোনোভাবেই একজন অপরাধী, কোনোভাবেই একজন পাপিষ্ঠ ছাড় পেতে পারেন না। হয়তো সে আইনের কাছে ধরা খাবেন, হয়তোবা সমাজের কাছে ধরা খাবেন, হয়তোবা পরিবারের কাছে ধরা খাবেন, কোথাও যদি ধরা না খান তাহলে নিজের বিবেকের কাছে ধরা খাবেন, এবং প্রতি মুহূর্তে যে শাস্তিটা পাবেন তা অবর্ণনীয়। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানে বরাবরের মতো থাকছে SMS পোল, থাকছে একজন এক্সপার্ট প্যানেল থেকে বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে বরাবরের মতো নিয়মিত থাকেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমি অনুষ্ঠানের শুরুতে একটু ইনশিওর করতে চাই তিনি আমাদের সঙ্গে আছেন। ডক্টর তাজুল ইসলাম, আজকে রিয়াজের জীবনের অপ্রিয় সত্য আপনাকে শুনতে হবে, আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি যাহা বলিব সত্য বলিবর মূল পর্বে।
আমি যখন ছোট ছিলাম আমাদের সংসার খুব অভাব ছিল, আমার বাবা নদীতে খেয়া দিত, নদীতে লোক পারাপার করতো, সংসারে খুবই অভাব ছিল। তো আমরা পাঁচ ভাই এক বোন, আমার বাবার আগের একটা স্ত্রী আছে। তো আমার বাবা খুব বয়স্ক মানুষ, তিনি আগে যেই বিবাহটা করেছেন সেই ঘরে তার পাঁচটা মেয়ে, তারপরে আমাদের সেই মা আগের মা মারা গেছে, পরে আমাদের মা আমার মাকে আনছে, সেই ঘরে আমরা পাঁচ ভাই এক বোন।
আচ্ছা,
তো আমাদের সংসারে তখন একটু অভাব ছিল, এই কারণে আমার বাবাটা একটু মুরব্বী টাইপ হয়ে গেল গা। কিন্তু আমরা পাঁচ ভাই এক বোন, কিন্তু পাঁচ ভাই পাঁচ জনই ছোট, কিন্তু কেউ আমরা তখন আমরা কেউ খাটতে পাই না, মানে কেউ ইনকাম করার
সময় পিঠে পিঠে যেটাকে বলে একদম এক বছরের গ্যাপে গ্যাপে।
হ্যাঁ, তারপরে সেখানে এইভাবে চলতে হবে সংসার, অভাবে সংসার চলতে আছে। পরে একজন এক ভাই বড় হয়, তার নাম মোহাম্মদ আমির হোসেন। সে বড় হওয়ার পরে নদীতে যেটা জাল বলা হয় যে দক্ষিণে, আমাদের বরিশালের দক্ষিণে জাল বেত, জাল বেয়ে কিছু মাছ পাইতো, তো টাকা পাঠাইতো, অনেক সময় মাছ পাইতো, এইভাবে চলতে আসে। কিন্তু আস্তে আস্তে আমরা ভাইরা বড় হইতে আসি, কিন্তু কাজকর্মে লাইন কেউ পাইতাসি না, হঠাৎ করে এই অবস্থায় নদী ভাঙন হয়ে গেছে, অভাব অবস্থায়
নদী।
এটা আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জ নদীটার নাম লেগা জালিয়ারচর,
জালিয়ারচর।
ওই নদীটা ভাঙলো, ভাঙার পরে একদম ভেঙে চলে গেল জায়গা জমি, মোটামুটি যা ছিল সবকিছু ভেঙে গেল। পরে এই পার থেকে ভাঙিয়া নদীর ওই পারে গেলাম, ওই পারে যাওয়ার পরে ওই পারে আমরা ভাইরা যেভাবে আসি এইভাবে অবস্থায় চলতে আসি। একবারে ঘর উঠেছিলাম টঙ্গের মতন, যে নিচে কাঠ বিছাইয়া উপরে টিন দিয়া এইভাবে একটা ঘর উঠে আমরা সবাই ছিলাম, একই সঙ্গে একই ঘরে ছিলাম। বাবা যেমন নদীতে খেয়াই দিত এইভাবে চলতে আসি আমরা মোটামুটি ভাবে। কিন্তু তারপরে আবার আমরা আস্তে আস্তে ভাইরা বড় হইলাম, বড় হওয়ার পরে আমার বড় ভাইটা ও নদীতে ছোট নদীতে জাল বেত, কারেন্ট জাল যেটা বলা হয়, ইলিশ মাছ ধরত, ও জাল বেত। তো আমি আর জাল বেতে পারতাম না, তখন আমি তার চেয়ে একটু ছোট। তো আমরা ছোট আছি আর তিন ভাই, এইভাবে চলতে আসে। তো একদিনকা আমার বাবার জন্য বলে করে ভাত নিয়ে নদীর পারে গিয়েছিলাম, দেরি হয়েছিল, দেওয়ার পরে আমার বাবা আমারে আমার সাথে রাগ করছে, রাগ করছে কি আপনার থাপড় দিতে আমার। পরে আমি এটা থুয়ে আমি বাসা চুইলাইছার পরে বিকালবেলা, তো আমার বাবার পকেট থেকে ৩০টা টাকা আমি নিয়ে এটা নিয়ে আমি লঞ্চে চলে আসি।
কোথায় যাচ্ছিলেন?
ঢাকা আসছি।
মানে কোনো কিছু ঠিক ছিল আগে থেকে যে আমি ঢাকায় চলে যাব?
না, কিছুই ঠিক ছিল না।
মানে বাড়িতে থাকবো না, বাড়ি থেকে বের হয়ে যাবো?
তো এইভাবে আশা দর্শি। তো আসার পথে ওদিনকে আমার আবার এক মামা আছে, আমার মায়ের ধর্ম ভাই, মামার নাম কাবুল, সে এখন কোথায় থাকে জানি না। সে আবার ছোটকাল থেকে আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো। এই মামায় আমাকে দেখে, আমি লঞ্চ উঠে সে দেখে দৌড়ে আসছে, আইসা লঞ্চ থেকে আমায় নামাইছে, আমায় বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গেছে পরে ফের কাছে রাখছে আমার দুই তিন দিন। থাকার পরে দুই তিন দিন ছিলাম, তোমার মায়ের বিচ্ছা বিচ্ছি করে পাইতেছে না। পরে মামা আবার খবর দিয়েছে যে আমার সাথে আসো। পরে মামার কাছে থাইকা ওই জায়গা থেকে মা আবার আমার আবার নিয়ে এসে এইভাবে চলতে আসি। মোটামুটি ভাবে সংসারে আরো বেশি অভাব লাগছে। এমন অভাব পিপড়িয়া ভাই জানেন আপনি, যে আটা আছে না, আটা দিয়ে লবণ দিয়ে চিনি ছাড়া, যেটাকে যা বলা হয় যাও রানতো, এইভাবে কষ্ট কষ্ট করে চলতাম। এত কষ্ট ছিল আমার সঙ্গে
আটার যাও যেটাকে বলে।
জি, এইভাবে চলতেছি। চলার পরে খুবই অভাব, এত অভাব যা জীবনে বলার মতন না। এইভাবে চলতে আসি। থাকার পরে আবার আর একদিন পরে আমার বাবার পান খাইতো, পান গুড়ি করিয়া, পান মানে গুড়ি করিয়া বাইটা পরে পান খাইতো।
জি,
এই পান খাওয়ার পরে এই পান আবার আমি নিয়ে গেছিলাম একদিনকা তাড়াহুড়া করে, পানটা নিয়ে গেছি তো হ্যাঁ খেয়াটা ছাইড়া দিছে। ছাইড়া দেওয়ার পরে এই পানটা আমি আবার দিতে পারি নাই। পরে আমি জায়গায় বসে রয়েছি, হ্যাঁ নদীর এই পারে যায় নামাজ দেওয়া এই পারে আইসে, আর এই পানটা দিতে আমার দেরি হইলো, দেরি হয়েছে এই জন্য আবার ওদিনকে রাগারাগি করলো। পান দিতে দেরি হয়েছে, রাগারি করছে কই আজকে রাখ আমি যাবো না, ওদিনকে যেতে পারলাম না, আজকে যাবো এটা কাছে থাকুই না। তো তখন 2001 সাল, তখন 2001 সাল মানে আপনার এক সাল শুরু হয়েছে 1 তারিখ, ওই দিনকেই আমি লঞ্চ উঠছি। উঠার পরে লঞ্চ দিয়ে ঢাকা আসা রয়েছে, লঞ্চ ছাড়াই দিছে, আমি লঞ্চ উঠছি। তো তখন তো কিছু বুঝতাম না, তখন আমার বয়স 10 বছর আনুমানিক।
ওকে,
তখন আমি ঢাকায় আছি, ঢাকায় আসা রয়েছে লঞ্চে। ওই লঞ্চের ভিতরে বসে আমি মানে লঞ্চ ছাড়ার পর আমি বাড়ির কথা আবার মার কথা মনে উঠলো, হঠাৎ করে লঞ্চ ছাড়াই দিছে যে আমি ঢাকা যেতেছি, আমি কই থাকবো কই খামু, আমি কাঁদতেছিলাম। তখন লঞ্চে একটা বেঞ্চ আছে, ওই বেঞ্চে আমি বসি, বসে বসে আর আমার কাঁদতেছি। তখন আমার ছোটকালে আরো আমার শরীর স্মার্ট ছিল, মোটামুটি ভালো ছিল আর কি, এইভাবে ছিল না। তো আমি বেঞ্চে কাঁদতেছি, তো একটা মেয়ে আমাকে মানে দেখে ও আমাকে চিনছে, কিন্তু আমি ওরা চিনি না। কোনো আমার দেখে কইতেছে তুই কই যাবি, আমি কই আমি কই যাবো যাই না। তো ওর উন্নতি আমার চোখে পাঁচটা মুচ্ছা দিল, মুচ্ছা দিল।
মেয়েটা কি আপনার সমবয়সী ছিল নাকি আপনার থেকে বড় ছিল?
আমার থেকে বড়।
আপনার থেকে বড়?
ওর বয়স তখন 18-19 বছর বয়স,
আপনি তখন 10 বছর
বয়স।
জি,
তখন মেয়েটা আমাকে নিয়ে আসে, চল আমার সাথে চল। তখন ওর সাথে আমি
লঞ্চের মধ্যে,
জি
ওকে,
ওখানে ও আমাকে খাওয়ান দিছে লঞ্চের ভিতরে বসে খাওয়ান দিছে।
মেয়েটার সাথে আর কে কে ছিল?
মেয়েটা একাই,
মেয়েটা একাই ছিল। ওকে,
কিন্তু আমি মেয়েটাকে চিনি না, মেয়েটা আমাকে চিনে, আমার বাপের নাম বললো, আমার ভাইয়ের নাম বললো, সবাই নাম বললো, আমি মেয়েটাকে চিনি না, মেয়েটা আমার চিনছে।
ওকে,
পরে মেয়েটা নিয়ে আসে। আনার পরে মগবাজারে একটি যেটাকে আবাসিক হোটেল বলা হয়, ওই আবাসিক হোটেলে ওই জায়গায় আমি তো হোটেল মোটেল চিনি না, যে আবাসিক হোটেল কারে কয় কি নাকি, আমি ঢাকা তো জীবনে আসি না।
জি,
মগবাজারে
প্রথম ঢাকায় আসে আপনার?
প্রথম ঢাকায় আসা। তো ওই আবাসিক হোটেলে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমার একটা রুমে রাখে, এমন একটা রুমে রাখে যে ওই জায়গায় উঠে যাওয়ারা খায় ঘুমায়, এই মানে বড় একটা রুম যে এক একজনে এক একটা খাট, একই সাথে সবাই ঘুমায়, এক খাটে এক এক খাটে এক একজন ঘুমাইতেছে, বিশাল জায়গা এরিয়া নিয়ে। তো ও যে খাটে ঘুমাইতো ওই খাটে আমার রাখছে। এটা অন্য অন্য মেয়েরা আসছে, মেয়েরা এসে জিজ্ঞাসা এটা কে, বললো যে আমার ছোট ভাই। কেমন ছোট ভাই? যে আমার মামাতো ভাই। আমার আবার বইলা দিছে, বলবি যে আমার ফুয়াতো বোন। আমি বলছি আমার ফুয়াতো, ও বলছে আমি আমার মামাতো বোন। কি জন্য আসছো? বলছি যে আমি বাড়ি থেকে আটকে আসবি আসছি, অন্য মেয়েরা জিজ্ঞাসা। তো এইভাবে চলতে আসে। তো আমি আমার কাজকাম করে তো না, ওরা টাকা কামাইতো, ওরা অন্য সাইডে গিয়া ওদের এক একজনে এক একটা রুমে গিয়া ওরা টাকা কামাইতো, আর আমারে ওই টাকা দিয়া ওরা আমার মনে মোটামুটি ওরা খাইতো যা আমার তাই খাওয়াইতো, একই সাথে ওরা খাইতো। কিন্তু ওরা দেখা গেছে ওই মেয়েটা ওই জায়গায় থাকতো, যে মেয়েটা আমার নিয়ে আসছে ওই মেয়েটা ওই জায়গায় থাকতো, কিন্তু অন্য অন্য যে মেয়েরা এরা প্রতি সপ্তাহে এবং 15 দিন পরে, 2 সপ্তাহ আবার 4 সপ্তাহ এবং পরে আবার চেঞ্জ হয়।
জি,
ওই মেয়েটা চেঞ্জ না, ওই জায়গায় থাকে সবসময়।
ওকে,
মেয়েটা খুব স্মার্ট ছিল, সুন্দর মন্দার। তো ওই মেয়েটাই আমার এই জায়গায় রাখে খাওয়াইতো। তো এইভাবে চলতেছে অনেকদিন ধরে, কিন্তু দেখা গেছে 2 মাস পরে, গুনে গুনে 2 মাস পরে মেয়েটার যে কাজকাম মোটামুটি দেখা গেছে, ওদের সাথে যে মেয়েরা আছে ওদের কাপড় চুপড় দেখা গেছে, অনেক কাপড় চুপড় জমে যেত। তখন ওই কাপড়গুলো আমাকে ধুইতে দিত, আমি তোর কাপড় ধুইতে পারতাম না, আমি তোমার নিজের কাপড়টাই ধুই না, আমার আম্মা ধুই আমার কাপড়, আমার জামা সব কিছু। আমি কি করতাম যে বালতির ভিতরে পানি লেয়া ডাইরেক্ট চুবাইয়া হালায় ছুঁয়ে দিতাম, রোদ দিতাম না, মানে চিপাইতাম না, চুবাই চুবাই উঠে আমি রেখে দিই। এইভাবে চলতেছে কয়েকদিন, এমনি গেছে তো আমার রাগারি করতো, সেই মেয়েরা রাগারি করতো, দিয়ে দিয়ে দেখা দিত যে এমনি কর যে আবার এমনি করতাম আমি। তারপরে এইভাবে কিছুদিন পরে দেখা গেছে আমি কাপড় তুলতে পারি না, তখন আবার দেখা গেছে ওরা ওরা যে মহিলারে রামতে রাখছে ওই মহিলার সাথে আবার মোটামুটি ভাবে যে মানে রামদার একটু হেল্প করতে পেরেছে মহিলার সাথে, তো আমি ওর সাথে হেল্প করি মোটামুটি। তখন কাপড় চোপড় মানে কেউ ধোয় না ওদের কাপড় চোপড়টি আমার কি ধোয়া লাগে, তখন আস্তে আস্তে দেখা গেছে আমাকে আমাকে দিয়ে ধোয়, তো ওরা অবৈধ কাজ করতো এই কাপড় গুলো আমাকে দিয়ে ধোয়, কিন্তু আমার কাছে কেমন জানি একটা খারাপ খারাপ লাগতো।
সেই সময়টাতে আপনার যে বয়স এবং আপনার যে জানাশোনা তাতে আপনি বুঝতেন যে এই কাপড় গুলো অবৈধ কাপড় বা অন্য কোনো কিছু?
কিছুই বুঝতাম না,
কেমন কেমন লাগছে,
কিন্তু তখন গন্ধ আসতো কাপড় থেকে, তার দুর্গন্ধ আসতো, ওই গন্ধটা আমার খারাপ লাগতো। কিন্তু এইভাবে যেতে যেতে আপনার ছয় মাস পার হয়েছে, ছয় মাস পার হওয়ার পরে আমার কাছে আস্তে আস্তে কেমন মাইন্ড লাগলো, মাইন্ড লাগলো কেমন, আমি যখন রুমের থেকে বেরে আসি তখন দেখি বাইরের লোক আসছে, পুরুষ কোল আসছে, আইসা এক একটা মেয়েরা ওরা খুব সুন্দর সুন্দর সাজগাল দেয় এবং ওদেরকে নিয়ে এক একজন একটা রুমে যেত। তো আমি কয়েকদিন জানালাতে দেখি যে ওরা কি করে রুমের ভিতরে, তো আমি যদি দেখি এগুলা দিনের বেলা না, দিনের বেলা সাহস পাই না ওদের ভয়ে, কিন্তু রাত্রেবেলা আমি হুকেতে দেখি জানালা দিয়ে ওরা কি করে, তখন আমি এগুলো দেখতাম, তখন আমি বুঝতে পারছি জিনিসটা যে আসলে এটা কি, কিসের কাপড় এটা, কেন আনা, তখন আমি বের হইতে চাইতেছি।
এই ছয় মাসে কি আপনার বাড়ির কথা একেবারেই মনে পড়ে নাই?
আমার না বাড়ির কথা একবারে মানে আমার বাড়ির কথা এর ভিতরে আর মনে পড়ে নাই, কিন্তু যখন দেখতেছি যে ওরা এই অবৈধ কাজগুলো করতেছে মেয়েরা, দেখার পরে আমি মানে তখন যে মেয়েটা আমার আঞ্চল দেশের থেকে লঞ্চ থেকে দেখা হয়েছিল বললাম, ওই মেয়েটা আমাকে আর কি আপনার এই যে বললাম আজ আপা আমি চলে যাম, কুই যাবি, আমি আমি দেশে যাম গা, কয় কে আমি কই দেখেন আবা আপনারা যে অবৈধ কাজ করেন এটা এটা আমি আমি দেখছি এবং এই জায়গায় থাকলে আমি নষ্ট হয়ে যাব। ওই মেয়েটা এই কথা বলার পরে মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে তুই আমি কিছু টাকা দিব, তুই আর এক মাস থাক কিছু টাকা দিন দিয়ে তোর পাড়া দিন। ছয় মাস পার হলো, আবারও এক মাস গেল, তারপর আবার এক মাস টাইম দিল, এইভাবে এক বছর তিন হয়ে গেল গা, পুরো বছর শেষ 2002 সাল শুরু হলো।
আপনার কাজ ছিল ওখানে থেকে শুধু কাপড় চোপড় গুলো পরিষ্কার করে দেয়, এগুলো আপনাকে টাকা পয়সা দিত না, আপনাকে শুধু থাকার জায়গা দিত এবং খাওয়া দিত।
আচ্ছা, কিন্তু এর ভিতরে আমি বাইরেতে চাইলে আমাকে বাইরেতে দিত না,
ওখান থেকে
বেরোতে দিত না, কারণ ওই যে মেয়েটা আমার নিচে ওই যে অবৈধ কাজ করে আমি তো জানিয়ে ফেলাইছি, আমি দেখছি এখন আমি সব বুঝতে পারতেছি, কিন্তু এই জন্য ও আমাকে বের হতে দিত না। বের হতে না দেওয়ার কারণে আমি আমার তখন খারাপ লাগতো যে আমাকে বের হতে দিত না, তো আমি যাইতে পারতাম না।
আপনি কোথায় থাকতেন সারাদিন? ওই রুমের মধ্যে থাকতেন?
রুমের ভিতরে থাকতাম এবং রুমের ছাদ আছে, ওই ছাদে যাওয়ার সন্ধ্যার সময় বসে থাকতাম একটু কি। কিন্তু এইভাবে অনেক এক বছর পার হলো, 2001-2002 সাল শুরু হলো, কিন্তু এর ভিতরে কেমন দেশের ভিতরে মানে কেমন একটা মানে একটা অশান্তি যেটাকে বলা হয়, আমি শুনছিলাম ওদের কাস্টমার আসতো না, বন্ধ অবস্থায় মানে ওরা ওই জায়গায় থাকতো খাইতো ভালো এবং ওদের টাকা পয়সাও আছে মোটামুটি ভাবে, কিন্তু ওদের অবৈধ কাজগুলো বন্ধ, এই কাজগুলো বন্ধ থাকার কারণে যেমন ওরা ওই অন্য লোকজন আসে না, কিন্তু যে মেয়েটা আমার কাছে ছিল যে আমাকে নিয়ে আসছে আমি তো ওর ওর সাথে ঘুমাইতাম সবসময়, ও আমাকে কোনো কিছু বলতো না। তো একদিনকে রাতে একটা পুরুষ কোল আইসা, রাত্র 10টা বাজে একটা লোক আইসা ওকে নিয়ে যায়, ওকে নিয়ে যায়, আমি আমি আবার দেখতে গেছি ওকে কই নিয়ে যায়, ওই রুমের ভিতরে ওকে নিয়ে ও সারা থাক ওই জায়গায়। থাকার পরে আমার পাশের বেঞ্চ মানে পাশের যে খাটটা, এই খাটটায় যেই মেয়েটা ঘুমাইতো ওই মেয়েটা আস্তে আস্তে আমার কাছে এসে আমার বিছানায় শুয়েছে। তাকে বললাম যে আপনি এখানে আসছেন কেন, আমার কয় আমার ওই জায়গায় সারা ফুকা কামাই কামলো দিতে আছে, তা তোমার সমস্যা নেই তুমি ঘুমাও। তো আমি ঘুমাই ঘুমাই রয়েছি, রাত্র 2:30টার দিকে আমি দেখতেছি যে মেয়েটা আমার পাশে পাশে এসে শুয়েছে, ওই মেয়েটাকে দেখি আমার বুকের উপরে, আমি ওটা চিক করে দিছি মানে ইচ্ছা করে চিক করে দিছি। আমি তখন আমার আমার কাছে মানে মেয়ে মানুষ কি বা অবদিক ভিতরে কোনো আকর্ষণ আমার নাই, তখন একটা চিন্তা নিয়ে মারছি, তখন কে কে করে চিল্লে উঠছে মহিলা, তখন আমার থেকে সরছে। পরবর্তীতে আর একদিন দেখি যে অন্য একটা মেয়ে দেখি যে একই অবস্থা আমার বুকের উপর, যে ও আমার সাথে অবৈধ কাজ করতেছে কিন্তু আমি ওর নিচে শুয়ে রয়েছি। পরবর্তী দেখতেছি এমন কিছুদিন যাইতে আছে, আস্তে আস্তে দেখতেছি যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে।
ওকে প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আমরা একটা বিরতির ঘন্টা শুনতে পাচ্ছি, আমাদেরকে ছোট্ট একটি বিরতি নিতে হবে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে রিয়াজ। রিয়াজের জীবনে অপরাধী হয়ে ওঠার ব্যাকগ্রাউন্ডে আমরা রয়েছি, তার কাছে আমরা ফিরতে চাই। তবে তার আগে আপনাকে বলতে চাই, তাকে নিয়ে কোনো কোয়েরি, কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থেকে থাকলে আপনি চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশে 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। 89.2
জীবনের কাছে কাছি সুন্দর আগামী টাটা গড়বে। মনে রেখো, টাইগার জিতবে, কানের সন্ধে নাচবে। মনে রেখো, টাইগার জিতবে, মনে রেখো, টাইগার জিতবে, মনে রেখো, টাইগার।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ। প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে রিয়াজ তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে। এবং এক্সপার্ট প্যানেল থেকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি পুরো অনুষ্ঠানটি শুনে তার মূল্যবান মতামত প্রদান করবেন। ওকে, রিয়াজের কাছেই ফিরতে চাই, তবে তার আগে বলতে চাই SMS পোল খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে যারা এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান তাদের জন্য আমরা ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন। 2 চাপার পরে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আসার জন্য কিছু নিয়ম আপনাকে ফোনে বলে দেয়া হবে। সেই নিয়ম অনুসরণ করে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো যদি রেডিওতে প্রচারযোগ্য হয়, আমরা আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করব, এবং এমনও হতে পারে আগামী সপ্তাহে আপনি আমাদের এখানে অতিথি হয়ে আসবেন। চলে যাচ্ছি রিয়াজের কাছে। তারপর কি হলো?
তারপরে আমি ওইভাবে দেখছি কয়েকদিন, আমার কাছে অনেক ভালো লাগতো দেখতে জিনিসটা, তখন আর আমি ওখান থেকে আসতাম না। তখন আমার ওই জায়গায় মন বয়ে গেল গা।
জি,
আমার কাছে ভালো লাগে যে আমার খাওয়া আছে, মোটামুটি আমি খাইতে আছি ভালো। ওরা আমার মার্কেট থেকে কাপড় চুপুর কিনা দিতে আছে, আমি কিনতে আছি, আমার কোথাও যাওয়ার লাগে না, সবকিছু আমার চলে। কিন্তু আমার দেখা গেছে ওদের সাথে আমার যে মহিলা পুরুষ যে সম্পর্কটা চলতেছে, কিন্তু আমি ইচ্ছা করে ওদের সামনে যখনই যাই যে তখন ওরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। কিন্তু এই জন্য আমি ওদের সাথে ইচ্ছা করে যাইতাম না কখনো, ওরা ইচ্ছা করে আসতো তখনই আসতো, কিন্তু আমার মন মতো ওরা আসতো না কখনো। এইভাবে যাইতেছে মোটামুটি 2 বছর গেল গা। 2 বছর পার হওয়ার পরে যে ঘটনাটা, সেটা হলো যে আমারও দেশে এমন এক গেঞ্জাম লাগছে, ওদের আবার কাস্টমার নাই। কাস্টমার না থাকার কারণে যে ওরা যখন কাস্টমার না থাকে তখন আমার কাছে আসে, মানে ওরা যখন থাকে তখন আসে, এখন আমি যখন থাকি তখন ওদের কাছে যাই না, যাইতে পারি না, মানে ওরা চাল দেন আমার। তো এইভাবে আমি চিন্তা করলাম যে তোরা যখন থাকো আহস, কিন্তু আমি যখন আমার কাছে খারাপ লাগে তোর কাছে যাই, তোরা আমার যাই দিতে না, যা আজকে তোরা আইলে আমি তোলো, আজকে আমি একটা পল্লী লোম।
ওকে,
এইভাবে চলতেছে। তো আমি একদিন ঘুমায় রয়েছি, ঘুমায় থাকার পরে দেখি যে আজকেও একটা মেয়ে আইসা, মেয়েটা আমার সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছে, এবং আমি ওইটা ওদিনকে রাজি হইনি। রাজি না হওয়ার কারণে মেয়েটা চলে গেছে। তো মেয়েটা চলে গেছে, আমি ঘুমায় রয়েছি, সকালবেলা মানে আমার নাস্তা নিয়ে নাস্তা পাঠাইছিল ওই মেয়েটার দ্বারে। ওই রাত্রে যে মেয়েটা আমার সাথে অবৈধ সম্পর্ক করতে চাইছিল ওই মেয়েটার দ্বারে আমার নাস্তাটা পাঠিয়ে দিছে। তো নাস্তা নিয়েছে পরে আমার নাস্তার ওই মেয়েটা দেয় নাই, ওই মেয়েটা বলে গিয়া সুবর্ণা, নাস্তাটা ছাদে নিয়া ওই মেয়েটা ছাদের ওই সাইড, আবার বিল্ডিং এর ওই সাইড আবার একটা ডাস্টবিন ছিল। তো নাস্তাটা মেয়েটা ডাস্টবিনে মেলা মারছে, আমি যে ছাদে আছি এই মেয়েটা দেখে না। তো না দেখার কারণে ওই মেয়েটা পরবর্তীতে জমিটা ফালাইয়া আইসা পরে, তখন আমি ওদের কাপড় চুপড় যেন ধুইছি, ওই কাপড় চুপড় রোদ দেওয়ার জন্য আমি ছাদে উঠছি। তো ছাদে উঠছে মেয়েটা ওইটা ফালা দিচ্ছে, আমি দেখছি না আমাদের নাস্তা, আমি বুঝতে পারিনি। যখন আমি ওই যে যেই বেড়ি নাস্তা দেয় বুয়া, ওই মহিলা কাছে যাই, বুয়া আমার নাস্তা কই, তোর নাস্তা নিয়ে গেছে। আমি তো নাস্তা আমার নিয়ে এসে নাস্তা তো ফালাই দিয়েছে, নাস্তা আমার দিল না কে, তো নাস্তা দেয় না, আমি ফালাইছি মানে। পরে আবার বুয়া ওর কাছে আসলো, আসার পরে ওর কাছে জিজ্ঞেস করে, ও কয় নাস্তা আমি খেয়ে ফেলছি, আমার খিদা লাগছে বেশি খেয়ে ফেলছি, আমার নাস্তা দিল না। তখন ওদিনকে আমি বুঝতে পারছি যে রাত্রে ওর সাথে খারাপ ব্যবহার করছি, এই জন্য নাস্তা আমার দেয় না, যা খামলো তো নাস্তা আমি না খাই দিয়েছি। পরে আমার দুপুরবেলা আবার ভাত দিল, দুপুরবেলা ভাত খাইছি, ভাত খাইয়া বেট আবার সাদে উঠতে বসে থাকি। আমার যখন খারাপ লাগে যে বাড়ির কথা মনে ওঠে, অন্য সময় নিজের একটা খারাপ লাগে, একা একা টেনশন, একটা বন্ধু নেই বান্ধব নেই কেউ নাই, যার যেই ধ্যানে আছে সবাই যার তার ধ্যানে হয়ে থাকে, তো আমি সাধুইটা অনেক সময় কানতাম, একা একা কানতাম এবং সাধুইটা বুঝে থাকতাম। বুঝে থাকার পরে এইভাবেই চলতেছে, কিন্তু আমি কখনো যে আবার একটা কষ্ট লাগে যে আমি ঢাকা আসছি নতুন, কবে ঢাকা আসছি, কিন্তু আজও পর্যন্ত আমি একটু এই জায়গাতে উঠলাম আজও পর্যন্ত আমি নামতে পারলাম না, এক সেকেন্ডের জন্য নামতে পারলাম না। আমার মনে একটাই দুঃখ যে আমি ওদের সাথে 4 বছর থাকি, এই 4 বছরের ভিতরে আমি ওদের ওই বিল্ডিংটা ছাড়া আর কোথাও যেতে পারি নাই, কোথায় কিছু আমি চিনি না, কারণ নামও জানি না, কোন জায়গার নামও জানি না, ওই জায়গার নাম যে মগবাজার এটাই শুধু জানি। এই সমস্ত একটা মানে খোঁজাখুঁজি করে না, আমরা এই সমস্ত কোনো ধ্যান নাই খোঁজাখুঁজির, কোনো ইয়ে নেই, একটা আকর্ষণ নেই আমার।
জি
আমার টেনশন একটাই যে আমি এই জায়গায় থাকতেছি তো আজ কতদিন ধরে হয়ে গেল গা, আমার বাবা মার খবর নিতে পারি না, মোবাইল নাই, কিছু নেই, যে একটা চিঠি লাগতে পারি না, কোনো খোঁজ খবরই নাই। এই ভিতরে গেছে এইভাবে 2 বছরের মতন। 2 বছরের মতন যাওয়ার পরে ওরাও আমার ওই মেয়েরা আমার যাইতে দেয় না, বের হতে দিত না, বের হতে না দেওয়ার কারণে আমি আবার ওইখানে থাকতাম, খাইতাম ভালোই, মোটামুটি চলতাম, এমন ভাবে চলতে থাকতাম যে আমার মনটা একটু খুশিতে থাকে, এইভাবে আমি একটু চলতাম। এই খুশি মানে দেখা গেছে তো সবকিছু মেয়েদের ব্যাপারে বুঝছি, এবং খুশি মানে দেখা গেছে ওদের সাথে আমি একটু ফাইলামি করতাম, এইভাবে ওদের সাথে আমি মোটামুটি ভাবে ওদের সমান হয়ে গেলাম। দেখা গেছে আমি একটু খায় দেয় আস্তে আস্তে একটু পরিবর্তন হয়েছি, আমি ওদের সাথে যে মিলামিশাটা অনেকদিন ধরে করতাম না, মন থেকেই করতাম না, জেদ করে ওরা আসলে আমি ওদেরকে সরাই দিতাম, জিদ কেরা ওই যে মেয়ের সাথে জিদ করছি না, ভাত দেয় না আমার মেয়েটা, ওই যে মেয়েটা ভাত ফেলাই দিল, আমার নাস্তা ফেলাই দিল, খাইতে খাইবার দিল না, যে আমি ওদের সাথে এটা আমার স্কুল না, যা আমি যেটা পুরুষ হলা আমার মনটা শক্ত না, ওগো মন শক্ত আমি দেখে ফেলবো। এরকম অনেকদিন ধরে এইভাবে এইভাবে চলতেছে, কিন্তু ওর সাথে কিছু করি না, কিছু না করার কারণে ওরাও আমার সাথে আসলে আমি চাঁদ দিতাম না, ওরাও পরবর্তীতে সরে যেত। তো এইভাবে চলতেছে মোটামুটি ভাবে ভালোই, আস্তে আস্তে এই জায়গায় 3 বছর পার হয়ে গেল গা, 2003 সালে হলো, এইভাবে দেখা গেছে আস্তে 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 আবারও সেই মেয়েদের প্রতি যে আমার আকর্ষণটা তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর্ষণ, মানে খুবই একটা ইম্পর্টেন্ট আকর্ষণটা, যে ওদের সাথে যে মেয়েদের ভিতরে যে পুরুষ মেয়ে যে
বুঝতে পেরেছি আপনার সাথে যে আচরণটা, আমি যেটা বুঝি যে প্রথম পর্যায়ে এমন ছিল যে আপনি ব্যাপারটা জানতেন না, পরবর্তীতে আপনার বয়স হয়েছে এবং আপনি এই জিনিসগুলো প্রকৃতিগত ভাবেই আপনি এই জিনিসগুলো অনুভব করছেন এবং এগুলো আগের তুলনায় আপনার ভিতরে প্রচন্ড ভাবে আকর্ষিত হচ্ছে, এটাই আপনি বুঝতে যাচ্ছেন। ওকে, তারপরে
এইভাবে চলতেছে, কিন্তু ওদের সাথে দেখা গেছে আমি ইচ্ছা করেই করতাম অনেক সময়, আমার যখন ইচ্ছা করে করতাম না তখন ওরা আমাকে দেখা গেছে এমন রাত্র গেছে যে ওরা 5টা মেয়ে আমার সাথে আসে, তখন দেখা গেছে আমি পারি না ওদের সাথে, ওদের কাছে একটা ওষুধ আছে যেটাকে বলা হয় ওই ইউজ করতো আমাকে দিত, ওরা ইচ্ছা করে 4-5 জন এইভাবে যেত। তারপরে এইভাবে চলতেছে, থাকার পরে দেখা গেছে অনেক দিন ধরে যাইতে আছে, কিন্তু দেখা গেছে আমার শরীরটা আবার আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেল, আমি অসুস্থ হয়ে গেলাম না, অসুস্থ হয়ে গেলাম। এইভাবে করতে করতে আমার আরো 1 বছর চলে গেছে, কিন্তু 1 বছর যাওয়ার পরে দেখা গেছে 2004 সালের ভিতরে চলে আসছে, এই 4 সালের ভিতরে চলে আসার কারণে পরবর্তীতে দেখা গেছে আমার হঠাৎ একদিন রাতে আমি স্বপ্ন দেখি যে আমার বাবা মারা গেছে, আমি স্বপ্ন দেখি মানে বাবা মারা গেছে, তো আমি ওদিনকে স্বপ্ন দেখে দিনের বেলা অনেক কান্দি, সাধুইটা আমি একা একা কান্দি, কান্দার পরে ওই দিকে আমি অনেক সময় অনেক কান্দি, সবসময় কান্দি, কিন্তু ওদিনকে আমার বাবা মারা গেছে আমি স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন দেখছি এবং তার মধ্যে বের তো হতে হয়েছে আমার, কিন্তু বের হইতে আমি পারতেছি না, আমি কী স্বপ্ন দেখলাম, আমি এত কষ্ট করে আমি আসলাম, আমার বাবা মার আঘাত করলো এই জন্য আমি আসলাম, কিন্তু আমার বাবার তুমি আমি ভালোবাসি, আমার সত্যি আমার বাবা মা আজ হয়তো রাগ করে আসছে এবং তারা তো অবশ্যই আমার জন্য কান্দে, এখন আমি তো আজ তাদের জন্য কান্দি তারা তো বুঝতে পারতেছে না। তো এইভাবে চলতেছে, বেরোতে পারতেছি না, অনেক দিন গেছে গা, আবারও ওদের সাথে 5-8 বছর পার হয়ে গেল গা, 2-4 দিন গেছে মানে 4 বছর পার হয়ে 2-4 দিন গেছে। তো যাওয়ার পরে আমি একদিন চিন্তা করলাম যে আজকে রাতের ভিতরে আমার এখান থেকে বের হতে হবে, কীভাবে বের হম এটা পরবর্তী দেখা যাবে, কিন্তু আমার আজকে বের হতে হবে, কীভাবে বের হম না হবে এটা ব্যবস্থা করতে হবে আমার। তখন তো দেখা যায় আমার বয়স 14 বছর, এখন আমি তো একটা মোটামুটি সব কিছুই বুঝি 14 বছরের মানুষ, তো আমি বের হওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু ওই একদিনটা ব্যর্থ হইলাম। ওই যে মেয়েরা থাকে ওদের খাটের বিছানার তলে বা ওদের একটা দেখা গেছে একটা ড্রেসিং টেবিল থাকে তাই থাকে, ওদের মেয়েদের মেয়েদের কাছে যে মেয়েদের কাছে যে ব্যাগগুলা থাকে ওই ব্যাগগুলা থাকে, কিন্তু আমি একদিন 2টা মেয়ের 2টা ব্যাগ তো গাই, তো একটা মেয়ের ব্যাগের ভিতরে একটা ব্লেড পাই আর একটা মেয়ের ব্যাগের ভিতরে 3,000 টাকা পাই, তো টাকা 3,000 আনি না, খালি ব্লেডটা আনি, যে ব্লেডটা আমার আমি ঠিকই করে যে আমি কারণ মারমু এই সিস্টেমে এমন কোনো কিছু আমার টার্গেট ছিল না। আমি নখ গুলো বড় হয়ে গেছে, আমার অনেক বড় হয়েছে নখ গুলা, ওই নখ গুলা ফালানোর জন্য আমি ব্লেড টানি। তো ব্লেডের এক সাইড দিয়ে আমি নখ আমার নখ পায়ের হাতের নখ গুলা কাটি, হাতের চারি গুলা ওগুলা কাটি। কাটার পরে আমি ব্লেডটারে বিছানার তলে রাখা দিছি, রাখার পরে আমি বিছানায় ঘুমাই রয়েছি। থাকার পরে একদিনকে দেখি যে একটা মেয়ে আমার ওই একই সিস্টেম, ও আমার সাথে ওই সেই সম্পর্কটা করতে চাইতে সবাই সম্পর্কটা করছে। পরে মেয়েটা আবার বাথরুমে গেল, আমি দেখছি দাঁড়ায় যে ও মেয়েটা বাথরুমে গেছে, বাথরুমের দরজাটা খুললে যে দরজার চিপায় দাঁড়ায়, ব্লেডটা আমার হাতে, ব্লেডটা এক সাইডে গেলাম একদম নতুন ব্লেড ধার এক সাইডে, আর এক সাইড দিয়ে আমি নখ কাটছি। তো ওই মেয়েটা আমি আমার জিত করছিলাম যে এই মেয়েটা ওইটা ওই হোটেলে থাকা অবস্থায় ওই মেয়েটা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো অনেক সময়, কিন্তু আমার কয়েকদিন কয়েকটা চরও দিছে মেয়েটা। মেয়েটার প্রতি আমার একটা মানে
কি নাম ছিল মেয়েটার?
মেয়েটার নাম ছিল আপনার সাকিবা।
সাকিবা, ওকে,
সাকিবা, মেয়ের নাম ছিল সাকিবা। তো ওই মেয়েটা আমার কয়েকদিন যে কোনো কারণে হোক চর মারছে আমার, চর মারার পরে ওই মেয়েটার প্রতি আমার একটা জিত রয়েছে যে আমি এখান থেকে আমার পালানোর একটা সুযোগ করতে হবে। দরকার হয় যদি এই মেয়েটারে অন্য কোনো মেয়ে না ওকে যদি আমার মেরে ফেলতে হয় আমি এই ব্যবস্থা করবো, সেই ব্যবস্থা করে আমার এখান থেকে পালাতে হবে। তারপর আমি কি করি যে মেয়েটা বাথরুমের কোনায় যায়, বাথরুমের ভিতরে ঢোকে, ঢোকার পরে বাথরুম থেকে বের হয়, আমি এবার দরজার সাইডে দাঁড়ায় রয়েছি। দাঁড়ার পরে এইখানে দাঁড়ায় থেকে আমি ব্লেডটারে মানে যে সাইড ভালো এই সাইড বাইরের সাইড রাখা, আর যে সাইড আমি চারি কাটছি এই সাইড হাতিতে ধরে দাঁড়া গেছি। তো বাথরুম থেকে বেরোনোর সে তো ওর যে ওর পেট, ওর পেটের উপরে আমি একটা লাঠি মারি, লাঠি মারা বাথরুমের ভিতরে ঢুকে ঢুকে বাথরুম দরজাটা লাগাইয়া দিয়া, ও মেয়েটা অনেক শক্তিশালী ছিল, বাথরুমের ভিতরে বসেই ওর সাথে অনেক পতলা পছি অনেক জোরাজোরি করি যে আমি ওরকম মাইরা হলাম, কিন্তু মাথা মাথা ছিলাম। তারপর দিয়ে বাথরুম ভিতরে দরজাটা লাগাইছি, তার কোনো শব্দ নেই, কিন্তু এক পড়ে যায় বিড়ালটা আমার হাত থেকে পড়ে যায়। করার পরে ওই মেয়েটা কি করছে আমার আমার গলাটা ধরে রাখছি, নুরুলি পথে টিপে ধরে রাখছে। তারপরে ওই জন্য ব্লেডটা, ওই ব্লেডটা আমি ধরার চেষ্টা করতেছি, ব্লেডটা আমার দরকার, পা দিয়ে আমি নিচে আর সেই মেয়েটা নিচে আমি গেলাম, মেয়েটা আমার উপর দিয়ে আমার মানে গলার নুরুল ধরে রাখছে, পা দিয়ে আমি তাই না ব্লেডটা আনছি। ওই ব্লেডটা আনার পরে ওই ব্লেডের এক সাইড দিয়ে আছে সেটা ভালো, এই সাইড বাইর সাইডে আছে সেটা খারাপ, মানে নকার আমি আমি চারি করছি নিজের হাতের ভিতরে। তখন যখন দেখতেছি আমার গলা ভাতটা এই ধরে রাখছে, তখন আমি এক হাত দিয়া ওর এই গলার নুরুলিটা এটা হচ্ছে ব্লেডটা টানলাম।
আরো একটি বিরতির ঘন্টা, প্রিয় শ্রোতা আরো একটি বিরতি নিতে চাই এই জায়গাটিতে, আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা শুনছেন আজকে রিয়াজকে, রিয়াজ কোন জায়গাটিতে তার জীবনের সবচেয়ে বড় অপরাধী, সে অপরাধের জায়গাটি ধীরে ধীরে উন্মোচিত করছে। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ডুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে। রিয়াজকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গেলেই আপনি একটি পেজের লিঙ্ক পাবেন, সেই পেজের লিঙ্ক অনুসারে গিয়ে আপনি রিয়াজকে দেখতে পাবেন। এবং একই সাথে আপনাকে বলতে চাই আমাদের একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20, ভৌতিক অনুভূতি নিয়ে অনুষ্ঠান, ভয়ের অনুষ্ঠান ডর। আমার এই নতুন অনুষ্ঠানটির সাথে যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, এবং একই সাথে আমার শ্রোতাদেরকে আমি দাওয়াত দিতে চাই এই অনুষ্ঠানটির জন্য। যারা ভয়ের অনুভূতি পেতে ভালোবাসেন, বিশেষ করে আবার বৃদ্ধ বনিতে যারা আছেন সবাই ভূতের ভয় পেতে ভালোবাসেন, ভৌতিক ব্যাপারটাকে একটু নতুনভাবে এক্সপেরিমেন্টের জায়গাটা থেকে আমরা নতুনভাবে উপস্থাপন করবার চেষ্টা করছি আমরা এই অনুষ্ঠানে। প্রতি বৃহস্পতিবার রাত 11:20 প্রচারিত হচ্ছে ডর, আশা করছি সবাই শুনবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, তবে তার আগে আপনাকে SMS পোলের মুখোমুখি করতে চাই। আজকে রিয়াজ এখানে যা বলছে তা যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়ে থাকে তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি মনে করেন যে না বিশ্বাস করার মতো না তাহলে আপনি লিখবেন নো। ভোট করার নিয়ম হচ্ছে আপনি আপনার সেলফোনে গিয়ে প্রথমে টাইপ করবেন ABC, ইয়েস অবশ্যই টাইপ করতে হবে, ABC স্পেস ইয়েস অথবা নো, এবং ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে, অর্থাৎ 3211 2221 এই নম্বরে। প্রিয় শ্রোতা ভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ নো পার্সেন্টেজ যদি বেশি হয়ে যায় তাহলে রিয়াজকে আমরা বলার সুযোগ আর দেবো না, রিয়াজের ঘটনাটি আমরা এখান থেকে পোস্টপন করে দিব। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার ভোটের ব্যাপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06। রয়্যাল
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার, যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশে 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতার সময় এখন রাত 12:06, আমরা আবারও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে রিয়াজ রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। রিয়াজের কাছে আমরা ফিরে যেতে চাই, এবং রিয়াজ যে বিষয়টা নিয়ে বলছিল সেটা খুবই দুর্ধর্ষ একটা বিষয়, আমরা সেই বিষয়টা থেকেই ফিরবো। তবে তার আগে আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি, এসএমএস পোল কিন্তু চলছে, যে কোনো মুহূর্তে আমরা জানিয়ে দেবো এসএমএস পোলের রেজাল্ট। আর রিয়াজকে যদি আপনি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2, এবং এটি ফেসবুক ভেরিফাইড পেজ, সুতরাং বুঝতেই পারছেন নকল পেজ থেকে আপনি খুব আলাদা করে এই পেজটিকে চিনতে পারবেন। রিয়াজ তারপর কি?
তারপরে মেয়েটাকে তোষ মারার পরে ওর যে গলাটা কাইটা, যে রক্তটা, ও রক্তটা কিছু রক্ত আমার নাক মুখে এবং আমার স্বাদে লাগে। তো আমি স্বাদটা খুলে ফেলাই, মেয়েটাকে ভিতরে আটকে রাখা, আমি দরজা খুলে বের হয়ে যাই বাথরুম থেকে। বের হইয়া মেয়েটা কথাবার্তা বন্ধ হয়ে গেছে গা। তো আমি করলাম যে মেয়েটা যেভাবে পুষ মাসি না, একবার যেমন গরু জবা দিলে যেমন ইটা বাইরে যায় না, যে নরুলিটা রক কাইতে গেছে একদম, খুব শক্তি দেওয়া দিছি জিত করে মানে একদম বেড়ে গেছে। তো নয় একদম মানে গলা একবারে মুস্কা পুরা হয়েছে, আমার শুধু রক্ত আইসি। আমি তো মেয়েরা চুপ হয়ে গেছে, আমি দরজাটা ভিতর দিয়ে লাগাই দিয়া আমি বাইরে হয়েছি বাথরুম থেকে বাইরে। আগে খুঁজছি রক্তগুলো, খুঁজে খুঁজে সাতটা ফালাই দিছি, ফালাইয়া নিচে গেলাম। নিচে যাই দেখি দারুণ গেট মানে খোলা, চাপাই না আরকি, মানে তালা দেওয়া না। তো আমি তালা খোলা দেখে আমি গেট দিয়ে আস্তে বের হয়ে যাই। তো দারুণ মানে টুলের টেবিলটার উপরে মাথা দিয়া শুয়ে ইয়ে রয়েছে, মাথা দিয়ে ঘুমাই মানে ঘুমাই রয়েছে দারুণটা, নাক টান তো আছে, আমি আলাপ পেতেছি। তো আমি ঘুমকে দারুণ ঘুমাই রয়েছে, তো আমি বেরিয়ে যাই আস্তে আস্তে, আমি বেরিয়ে গেছি। তখন রাত বাজে ঠিক 3টা বাজে সম্ভব হয়তো। বের হওয়ানোর পরে আমি ওইখান থেকে হাঁটি, হাঁটা একটা দোকানের ব্যাংক ব্যাংকটা শুয়ে থাকি, ঘুমাই না। যেমন মেয়েরা মেরে চেয়েছি মাথার ভিতরে একটা ইয়ে, মেয়েরা মারলাম কি হয় না হয়। তো আমি এই অবস্থান কই যে আমি কি করলাম, চেষ্টা করলাম কি। তো চিন্তা করি তুমি ঘুমাইয়া শুয়ে রয়েছি, তো এক দাঁড়ানো এসা বাবা তুমি এনে কি করো, দাঁড়ানোর সাথে মিথ্যা কথা বলছি। আমি তো আসছিলাম এক জায়গায়, কিন্তু আমি আমার আবার হারাই ফেলাইছি, আমি এখন কই কোথায় যাবো, আমি হারাই গেছি। আমি ঠিকানা বললো আমি ভুল ঠিকানা দিয়েছি, যাতে দাঁড়ান না চিনি আমার, যাতে ওই ঠিকানা আমার না পৌঁছাতে পারে। এই জন্য আমার হিসাব হলো যে আমি এখান থেকে দিনের বেলা যাওয়া কি একটা সিগন্যাল নিই, তখন দাঁড়ানো সরাই না আমি আমার ওই জায়গায় শোয়ার একটা তুমি শুয়ে থাকো, তাহলে সকালে তুইটা খুঁজে দিও। তো আমি তুই জায়গায় চিনি না, তুমি তোমার দিয়ে যখন কোনো লোক ধরা তুমি ওই ঠিকানা মতন যাবা। তো দাঁড়ানো এক দোকানে খুলছে, এক দোকানদার দোকান খুলছে, তারপরে এর কাছে কইলো, হওয়ার পরে কয় এই ব্যাপার, এই পোলাটা হারাই গেছে গা, এখন ওর এই ঠিকানা মতন পৌঁছা দেওয়ার ব্যবস্থা করো। ঠিকানা দিচ্ছি মিরপুর 1 নম্বর, 1 নম্বর নাম জানি কেমনে, আমার যে বড় ভাই বললাম যে জাল বেয়েছিল আগে, ওই বড় ভাই আবার মিরপুর 1 নম্বর থাকতো, কিন্তু কোথায় থাকতো আমি এটা জানতাম না। আমি হয়তো আবার মিরপুর 1 নম্বরই বলছি, কিন্তু আর কোনো ঠিকানা দিই নে, কিন্তু আমি জানি তো না আমি আর কোনো ঠিকানা যে ভাই অমুক জায়গায় থাকে না থাকে আমি তো জানি না। আমি শুনছি যে ভাই মিরপুর 1 নম্বর থাকে, তো ওই ঠিকানা দিছি দেওয়ার পরে তখন ওই দোকানদারে দোকান খুললে আমার সকালবেলায় কইতেছে মিরপুর এক নম্বর যাবে আমি তোমার গাড়িতে উঠে দিব। তো হ্যাঁ এই কথা কইয়া পেশাব করতে গেছে আমি আসতে বেরোতে চলে আসছি।
আচ্ছা
মিরপুর এক নম্বর যে আবার কোন বিপদে পড়ুন চলে আইসা কোনো হাঁটতে আসি। হাঁটার পরে একটা চিন্তা করতেছি যে আমি আমার শরীরটা আগে ছোট ছিলাম তখন শরীরটা আমার অনেক হ্যান্ডসাম ছিল, আমার চেহারা খুব ভালো ছিল, ফিটফাট ছিল, এই জায়গায় 4 বছর 4.5 বছর কাটা দিলাম। কিন্তু এখন আমি এই অবস্থায় দেশে যাম কিনে যাই আমি বাড়িতে আমি এই অবস্থায় মানুষ আমার কি করবে যে আমি কুয়া ছিলাম 4 বছর দিলাম। তো এখন চিন্তা করলাম যে না আমি এই অবস্থা যাব না, আমার যে কোনো
4 বছরের মধ্যে একবারও আপনি বাড়ি যাননি?
একবারও না, একবারও বাড়িতে যাই নাই, বাড়ির কোনো খোঁজ খবর নেই আমার, আমার কোনো খোঁজ খবর মানে হ্যাঁ আমার কোনো কারোর কোনো যোগাযোগ নেই। হেরা পরবর্তীতে যেমন আমার বাড়িতে হেরা জানে যে আমি মৃত, 2001 সালে বেরোছি এটা গেঞ্জামলা ছেলে দেশে, তো জানে যে গেঞ্জামে আমি নাই আমি মারা গেছি সবাই জানে এটা। তো এই অবস্থা হেরা ছিল, তো আমি আবার কি করছি যে না আমি এখন দেশে যাব না, দেশে যাব একটু ভালো করে খায়াটা শরীরটা বানাইলে কোথায় একটা চাকরি করি। তখন ওই যে মিরপুর এক নম্বর নাম বলছিলাম এই মিরপুর এক নম্বরে আমি যাই, এক নম্বর থেকে আমি 2 নম্বর থানা দিয়ে সামনে হাঁটতে হাঁটতে 10 নম্বর গোলচক করে যাই মিরপুর, 10 নম্বর গোলচক করে যাওয়া ওই জায়গায় এক দোকানদারের জিগে এক হোটেলওয়ালার জিগাই, ভাইয়া হোটেলে কাজ করতে লোক লাগবে? ওই দোকানদার বললো হ্যাঁ লাগবে। বলছি কি কাজ করো? আমি কোনো কাজ করি না, তবে আপনার দেখা দিলাম পারুন। তো ওই হোটেলে কাজ করি, কাজ করার পরে প্রায় আরো 3 মাস কাজ করি, পরে আমি দেখা গেছি একটু পরিবর্তন হয়েছে, হালকা পাতলা পরিবর্তন হয়েছে 2-3 মাস। এর ভিতরে আমার যে ওইখান থেকে আমি আইসা পড়ছি যে ওইটা মেয়েটা নেই মাইরা এটা এই ব্যাপারটা নিয়ে আর আমার কোনো মাথায় কিছুই নেই, জিনিসটার ওইটা মাথার ভিতরে নাই। আর আমার যে মেয়েদের সাথে ওই জায়গায় আমি ছিলাম ওইটা ওইটার প্রতি আমার আকর্ষণ নাই। তো আমি দেখে প্রায় 3 মাস থাকি, থাকার পরে আজকে একদিনকে চিন্তা করলাম যে আমি আজকে বাড়িতে যাব, কিনে যাওয়া যায়। তো যে জায়গায় কাজ করতাম ওই হোটেলের মালিকের দ্বারা বললাম যে আঙ্কেল আমি তো একটু বাড়িতে যাবো। যে কেন বাড়িতে যাবি কি আইসো সরকার দেশে যাবি কি দেশে কি? ওই আমার মায়ের কথা মনে উঠছে আমি তো দেশে যাবো। তো ওই মুরব্বী আর কি করছে আমার 200 টাকা দিছে যে যা দেশে যা আবার আয় করিস।
ওকে
200 টাকা দিয়ে আমরা আমি আস্তে আস্তে ওই হোটেলে কাজ করছি আর গাড়ি কিছু গাড়ি কিনছি যে গাড়িগুলা সদরঘাট যায়। আমার আমার ধারণা আমি সদরঘাটে আসছিলাম, সদরঘাটে গেলে আমি আমাদের এলাকা লঞ্চ খুঁজে পাবো। তো সদরঘাট কিছু পরে আমরা যে মেহেন্দিগঞ্জ লঞ্চ গায় বরিশাল মেহেন্দিগঞ্জ এই লঞ্চ আমি পাই খিজা, পাওয়ার পরে আমি ওই লঞ্চে উঠি। তো লঞ্চে উঠা আমি দেশে যাই, দেশে যাওয়ার পরে এখন অনেকদিন পর তো দেশে গেছি, দেশে গেছি পরে আমার যে দেখে হে অবাক হয়ে যায়,
কোত্থেকে আসলো
কোত্থেকে আসলো?
সবাই তো জানে আপনি মারা গিয়েছেন,
মারা গেছি। আমার বাড়িতে সবাই জানে, আমার আব্বা অনেক কাঁদছে আমার দিকে, পরে শুনলাম আমি সবাই কাঁদছে আমার দিকে মোটামুটি যে আমি সবাই জানে মারা গেছি আমি কোত্থেকে আসলাম। তো হেরা দেখে হেরা কইল কই আসিলে কি আসলে কি? আমি কইতেছি আমি যে আসিলাম আমি ঢাকায় ছিলাম, আমি ঢাকা যা হারাই গেছি, এদের কাছে মিশা কথা বলছি কারণ কথা কি বলতাম বাবা মার বলা সম্ভব এই বাদের কাছে আমি কারো কাছে কিছু বলি না, এই কথা আজ পর্যন্ত আমি কারোর সাথে শেয়ার করি না।
আজকে ফার্স্ট আপনি রেডিওতে শেয়ার করছেন
এবং আমার স্ত্রীর সাথেও না, আমার স্ত্রীর সাথে আমি শেয়ার করি না এখনো।
ওকে ওকে
এখান থেকে যদি আপনাদের কাছ থেকে যদি আসে যদি শুনে
আমরা সামনের দিকে যেতে চাই। ওকে তারপর
তো তারপরে দেশে যাওয়ার পরে আমি বাড়িতে রয়েছি, কিন্তু ওই যে আমার বড় ভাই এবার মিরপুর থাকে,
জি
মিরপুর এক নম্বর রাইনখলা বাজারে এই জায়গায় থাকে, সে চাকরি করে ওই জায়গা থেকে আসছে একটা চাকরি করে। তো ভাই এবার মোটামুটি টাকা বাড়িতে পারে, তো ওই যে আমার আব্বা ওই যে কাজ করতো ওই যে নদী খাওয়া দিত ওই সে ওই কাজই করে অনেক বছর ধরে ওই কাজই করে আছে আমার আব্বা। কিন্তু পরবর্তীতে আমার মেজো ভাই ওর নাম হাসান, তো ওর সাথে আমার প্রায় সময় মানে ঝগড়া লাগতো, ঝগড়া লাগতো কি নিয়ে ও আমি আমি মোটামুটি একটু আগের থেকে একটু বড় হয়েছি, ও বড় হয়েছে, দুই ভাই জাল বাইতাম তো আর ঝগড়া লাগতাম দুটো ভাই, মারামারি লাগতো মাঝে মাঝে অনেক সময় মারামারি লাগতো, গায়ে হাত দেওয়া দেওয়া হইতো আবার বকা বই যে করতাম বেশি পয়সা। তো দুটো ভাই সমান সমান সময় যেতাম, হয়তো আমি ওর কাছে ঠাকুর দিলে ও আমার কাছে দিত আর ওরে আমি আমি ওরে দিলে ও আমার দিত, বকা দিল ও আমার উল্টা বকা দিত, এইভাবে দুটো ভাই সমানে চলি।
ওকে
তো এইভাবে চলতেছি, থাকার পরে হাসানের সাথে আমার মোটামুটি বুনতো না, ঝগড়া লাগতোই প্রায় সময় ঝগড়া লাগতো, ঝগড়া লাগার পরে এইভাবে আস্তে আস্তে এইভাবে দিন কাটতে থাকে। কিছুদিন ধরে যায় চিন্তা করি যে আমি যে আগে ঢাকায় ছিলাম মানে ভালোই ছিলাম, আমার মানে ওই যে মেয়েদের প্রতি একটা নেশাটা আকর্ষণটা হঠাৎ করে আমার ওই আকর্ষণটার কথা মনে পড়ে, চিন্তা করলাম যে দেশে আসছি দেশে আইয়া মানে ওদের ওরকম আমার মানে মনটা ভালো লাগতেছে না, তখন আমি আবার দেশে থেকে আবার চলে আসি এবং আমি আবার যে আসছি তা আবার না বলেই আসছি ঢাকায়। আবার আইসা আমি প্রথমে মিরপুর এক নম্বরে আসি, ওই যে বড় ভাই থাকে ওই জায়গায় আশেপাশে বড় ভাই আছে,
তো
নামি তো মিরপুর এক নম্বর যাই, যাইয়া ওই জায়গায় বাইরে খুঁজি বাইরে পাই না, না পাওয়ার কারণে আমার যে ওই যে বললাম যে আমার আব্বার যে আগের আগের যে মেয়ে আছে আমার বোন বড় বোন এগুলো একজন খুঁজে পাই, বোনকে বাসা কয়েকদিন বেড়াই আমি থাকি ওই জায়গায়। থাকার পরে ওইখান থেকে তারা আমার বড় ভাইয়ের কাছে খবর দিছে যে আমি ঢাকায় আছি, পরে ওরা ওরা আমার বড় ভাইয়ের কাছে দিয়ে আসলো মিরপুর এক নম্বর। পরে তারা বললো যে ওই ঢাকায় না করিয়া আইফলে এর আগের বড় আইফল চার বছর পর গেল, ফিরে আবারও না করিয়া ঢাকায় আইফল, এটা কি কেমন তারা কাজ করে, এগুলো কি ভালো হইলো কাজটা? তো এই কারণে যেমন আবার বড় ভাইয়ের কাছে দিতে পাড়াই দিছে, বড় ভাই আবার আমার ওইখানে রাখছে তার কাছে। চাকরিতে লাগার পরে ওই জায়গায় চাকরি করি কিছুদিন ধরে যায়, পরে আমি একটা ফোন কিনি, কারণ আমার যদি মেয়েদের প্রতি যে নেশাটা এটা যদি কাটাইতে হয় তাহলে তো এটা যদি থামাইতে হয় তাহলে তো আমার যাওয়ার লাগে সেই মগবাজার সারা আমি কোথাও চিনিও না, কারণ এই জায়গায় এসে কি আমি ফাঁসতাম, কারণ আমি এখান থেকে মেয়েটারে মারা গেছি এখানে আমার আসলে আমি ফাঁসতে প্রথম মাসে বেতন পাই একটা ফোন কিনি। পরে আমি এই ফোনটা কেনার পরে আমার বড় ব্যাপারে আমার চর মারছে, তুই এক মাস আসলি ঢাকায় আইসার চাকরি বলে বাড়িতে টাকা না পাইটা তুই ফোন কিনলি, তুই সাহস করতে পারে, আমি তো ফোন কিনতে সাহস পেয়ে তুই ফোন কিনলি কি কইয়া। তো এক মাস মার তারপরে রয়েছি তাইকে আমি এই ফোনটারে ব্যবহার করি কিছুদিন দিরা, ব্যবহার করার পরে ওই ফোনের ভিতরে ফরিদপুর বলমারি থানা একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, একদম মানে আমি তিন দিন ফোনে কথা কই মেয়েটার সাথে, ওই মেয়েটার ঠিকানা এবং আমার ঠিকানা মেয়েটার সাথে আমার মানে একদম পুরো ক্লোজ হয়ে গেছে গা, যে মেয়ের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার একটা লাইন। চার দিনের দিন ওই মেয়েটার আমি ঢাকা নিয়ে এসেছি, আসার পরে মেয়ের ফুবু থাকে সাভার আশুলিয়া, এই সাভার আশুলিয়ার ঠিকানা দিল ওই সাভার আশুলিয়া মেয়েটার আগে নিয়ে মেয়েটার কাছে গেলাম আমি, ভাইয়ের বাসায় যখন ছিলাম এই অবস্থায় এর কাছে খাইতাম ঘুমাইতাম, এবং আমার বড় ভাই তখন বিয়ে করছিল তার বউ ছিল এবং বাচ্চার কাছে ছিল না, তখন ওই জায়গায় গেছি সাভারে আশুলিয়া সাভার আশুলিয়া আশুলিয়া গেছি, যাওয়ার পর এখানে স্মৃতিসৌধে ঘুরতে গেছি মেয়েটা নিয়ে প্রথম দেখা হয়েছে এই জায়গায়, যাওয়ার পর এই জায়গায় ঘুরছি এবং ওই মেয়ের যে ফুবুর বাসা ওই ফুবুর বাসায় মেয়েটাকে বলছি ওর ফুবু আবার নাই, ফুবু তো বইন আছে একটা আর একটা ভাই আছে ছোট, ফুবাতে বইনিকা সবকিছু খুললা বলছে মেয়েটায়, এবং ওদিনকে রাতে ওই মেয়েটার বাসায় আমি থাকি, মেয়েটার সাথে সম্পর্ক করছি প্রথম মোবাইলে, নাম ছিল চৈতি, ওই রাত ওই মেয়েটার সাথে আমি থাকি প্রথম দেখাতেই আপনি প্রথম সকালবেলা নটার দিকে আবার নাস্তা বাসি করে আমি চলে আসছি, তো মেয়েটা আমার কাছে সাথে আসতে চাইছিল কিন্তু আমি ওরে আইনে আমার ফোন নম্বরের কাছে আসছি ফোনেই আলাপ করতাম, কিন্তু ওই জন্য ওর কাছ থেকে আমি আসছি সাবার থেকে ওর সাথে রাত্রে থাইকা, কিন্তু আমি ওরে আর ফোন করি না, মেয়েটাই ফোন করে,
মানে আপনার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে এখন আর মেয়েটাকে আপনার দরকার নাই তাই তো?
আমি আর ফোন করি না, ফোন করি না, আমার একটাই কারণ যতীন্দ্রের কথা আমি কথা বলছি চাকরি করি বেতন পাই কিছু টাকা পয়সা আমি হালকা কিছু টাকা রাখছি মোবাইলে ভরার লেগে, কিন্তু পকেটের টাকাও শেষ মোবাইলের টাকাও শেষ, তখন যদি ওর সাথে আমার কথা বলতে একমাত্র চুরি করতে হবে, বড় ভাইয়ের পকেট মারা ছাড়া ওর সাথে কথা বলা আমার লাইন নেই, মোবাইল চালাই ঠিক আছে, এই জন্য তো আমি ওর সাথে কথা বলতাম না, আমি আমার নিয়েছিল যে আমি ওর মনটা ভাঙবো তবে আস্তে আস্তে, কিন্তু টাকার কারণে আমি ওর কাছে ফোন করতে পারতাম না, না করার কারণে এই অবস্থায় রয়েছে ওই ফোন করে। ওই মেয়েটা ওর ভাইয়ের পকেট থেকে টাকা নেয়, ওর বাবার পকেট থেকে টাকা নেয়, দেশে চলে গেছে মেয়েটা, আবার ডিম বিক্রি করে মুরগি বিক্রি করে মানুষের কাছে, এগুলো কইরা মেয়েটা আমার সাথে কথা বলে, আমি তো ফোন করতে পাই না টাকার লইয়া, তো এইভাবে চলতে থাকে। পরবর্তীতে মেয়েটার সাথে আস্তে 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 কিভাবে জানি মেয়েটার সাথে মানে রিলেশন, ওই মেয়েটাই কিছু কাটতে গেছে গা, তারপরে মোবাইলে মোটামুটি ভাবে কথা কইতাম কিন্তু আমি আর কোনো মেয়ের সাথে তখন আর মোবাইলের সম্পর্ক ছিল না, ওইটা দিল রয়েছে। তারপরে যে আমার যে বড় ভাইয়ের বাসায় আমি থাকতাম খাইতাম, এই জন্য ভাই আমার দেখছে যে আমার কয়েকদিন দেখছে যে আমার চোখের নজরটা বেশি ভালো না, মানে মেয়েদের প্রতি একটাই ভাই আমার এই জিনিসটা ফলো করছে যে রাস্তাঘাটে মেয়েদের সাথে কথা বলতে চেষ্টা করি, সেই জন্য ভাই কয় যে তুই যদি এই এলাকায় থাকস তাহলে আমার কাছে তুই থাকবি না। পরে আমি ভাইয়ের বাসায় ছাড়া দেওয়া আমি পাশের আরেকটা বাসায় খাই, এবং ওইটা পাশের বাসায় ওই মেয়েটায় ভাড়া নিছে, আমি যে বাসায় খাইতাম ওই যে মেসে ওই মেসের পাশের রুমে মেয়েটা ভাড়া নিছে, মেয়েরা ভাড়া নেওয়ার পরে ওই মেয়েটা পরবর্তীতে দেখলাম যে ওরা এক ভাই ওই মেয়েটা ওর মা আর ওর আব্বা ভোলা থেকে আসছে, আইসা ওই জায়গায় চাকরি করে, কিন্তু মেয়েটার মেয়েটা মেয়েটার দিকে আমি এত দিন খালি চাইছি তাকাইছি খালি, কিন্তু আমার রাশিটা ছিল কি ভাই সত্যি কথা বলতে কি আমার রাশিটা ছিল কন্যা রাশি যেটাকে বলা হয়, মানে যে মেয়েটার দিকে আমি নজর দিছি ওই মেয়েটা কি কিসের জন্য জানি আমার চেহারা মানে কি শুনে ওই মেয়েটা আমার প্রতি টান,
মানে কন্যা রাশি হলে এরকম হয় আপনি নিশ্চিত?
জি,
মানে রাশি পরিবর্তন করার কোন ব্যবস্থা ব্যবস্থা আছে কিনা?
জি না,
রাশি পরিবর্তন করার ব্যবস্থা নাই, সুতরাং কন্যা রাশির যারা আছেন তারা ছাড়া বাকি যারা তারা মন খারাপ করবেন না, কিছু করার নেই এখানে।
পরবর্তীতে মেয়েটায় ইচ্ছা করে আমার সাথে কথা বলতে আসছে, তো আমার তো নিয়ে দিয়েছিল যে এইটা যে ওর মুখ থেকে আমি আগে শুনতেছি, এটা আমি ওরে না বলি, ওরে আমি যে অফারটা দিব যাতে ও আমার দেয় আমার আগে। তো একদিন মিরপুর শনিওয়ালের সামনে আমি ওই দিনটা ওই জায়গায় দাঁড়ায় দেওয়ার অফিস ছুটে এলে ওই জায়গাতে আসে, আসার পরে শনিওয়ালের সামনে আমি প্যান্টেন সিনটা দাঁড়ায় থাকি, ও আসে এখানে যা আইসা পরে আমার পাঁচ দিন হাইটে যায় দেওয়া বসতে আবার আমার দিকে দাঁড়াইছে, দাঁড়ায় কয় ভাই কেমন আছেন, আমি কি ভালো আছি, আমি কি চিমন করে আমার সাথে কথা বললাম, তুমি কে, তোমার তো আমি চিনি না, মানে এমনি মজা করুন মজা করার মতন, কয় আমার আপনি চিনেন না, আমি না আপনি এরকম পাশে রুমে থাকি মিয়া, আপনি আমার চিনেন না, তো আমি কই তাহলে চিনি, তাহলে কি বলো বলো, কয় কালকে আপনি আমার দিকে এইভাবে নজর দিয়ে তাকাইছিলেন কি, আমার ভালো লাগছে, কয় কেমন ভালো লাগছে, তোমার আমার ভালো লাগছে, হাসিতে আমি চলে গেছে, চলে গেছে। তারপরের দিন আবার অফিসটাকে আবার দেখা হইলো, দেখার পরে মোটামুটি কথাবার্তা চলে, এবার আবার মিরপুর একটা বুড়ানিকেল গার্ডেন আছে, এই বুড়ানিকেল গার্ডেনে একদম দক্ষিণ সাইডে যে জায়গায় নাটনেকারে শুটিং করে ওই জায়গায় শুটিং দেখতে যাই, ওই শুটিং দেখতে যাইয়া ওই মেয়েটাকে নিয়েই যাই, মেয়েটা আমার সাথে যায় দিনকা ও অফিস থেকে চলে আসছে ছবির শুটিং দেখতে যাই, ওরে আমি নিয়ে গেছি ওই জায়গায়, ওই জায়গায় আবার আমার একটা শক্তি কি আমার যে বড় ভাই যে বিবাহটা করছে ভাইয়ের যেই সুমিতি, এই সুমিতিটা আবার ওই এলাকার একটা মানে একটা কেরার নাম হলে বাঘা, নাম হলে এলাকার সবাই মানে মোটামুটি ভয় পায়, সেই জন্য আমার তুমি সাহস আছে যে আমার বেয়েরা তো আসি আমার ভাইয়ের সুমিতি, ওদের তো মানে ওদের একটা ই আছে শক্তি আছে এলাকায় যত শক্তি খেলা অনেক মানে ওদের ব্যাকগ্রাউন্ডে অনেক মোটা র্যাঙ্কের লোক আছে। তো যাই হোক পরে ওই জায়গায় যাই গ্রানিকের গার্ডেনে, যাওয়ার পরে মেয়েটার সাথে ওইখানে আমার মোটামুটি কথাবার্তা হয়, পরবর্তীতে আমরা সেখান থেকে চলে আসতাম, ওদিনে কিছু হয় নাই, ওর বাসায় গেল আমি আমার বাসায় আসলাম, আসার পরে আমার রাত্রে ডিউটি, আমি 9টা বাজে ডিউটি যাই, ডিউটি যাওয়ার পরে সকালবেলা আবার 9টা বাজে ছুটি আমার আর কি, 12টা ডিউটি ডিউটি করতাম আমি, সকালবেলা গাড়িছি 12টা দেখি আবারও আমার অফিস সামনে দিয়ে যাইতেছে, আমি ওর নাম ধরে ডাক দিয়েছি, ডাক দেওয়ার পরে আমার কাছে আসছে অফিসের সামনে, সবাই দেখলে খারাপ না,
কি ছিল মেয়েটার নাম,
মেয়েটার নাম ছিল,
আপনি এত মেয়ের সাথে এইসব সম্পর্ক করেছেন যে কোন মেয়ের কিনা আপনি মনে করতে পারছেন না, ওকে ঠিক আছে, হ্যাঁ তারপর,
তো এই মেয়ের নাম মনে নেই,
আচ্ছা ঠিক আছে,
পরে মেয়ের সাথে কথাবার্তা বলি, কথাবার্তা বলা পরে অফিসের সামনে থেকে আমার অফিসের সামনে থেকে অনেকখানি দূরে যাই, দূরে গিয়ে আমি কথা বলি মেয়ের সাথে, তো মেয়ের সাথে কথা বলার পরে আমি আবার চলে আসি কথা বললাম,
এই মেয়েটাই তো সে মেয়ে যে মেয়ে পাশের রুমে থাকে, ওকে
কথা বলার পরে আমি কথা বললাম চলে আসি, আমি যখন মেয়ের সাথে কথা বলে চলে আসি তখন যে আমার আবার আমার যে ভাবি এই ভাবি আবার আমাকে দেখছে, তো দেখার পরে ভাইয়ের কাছে বললো, ভাই আবার মেয়ের যে বাবা আছে মা আছে ওদের কাছে জানাইলো যে আমার ভাইয়ের সাথে আপনার বোনের কথা বলে, কথা আপনি ভাইয়ের সামলান আমার ভাই কথা বলে গেলি না, এই রাইসের সঙ্গে কথা বলছে আমার আবার জানায়নি, কিন্তু আমি আবার ভাবির কাছ থেকে শুনছি, শোনার পরে আমি কিছু কই না ভাবিনি, ভাইয়ের কিছু কই না ভাবির কিছু কই না, ভাবি একটাই বলছে যে তুই কথা কবি না, আমি কাছে ঠিক আছে কইলাম না কথা, পরবর্তীতে ভাবিরে না জানে আর কি কথা কইতাম চুপিচাপে কথাবার্তা কইতাম, ওর সাথে কোনো মোবাইলে কোনো কথা নেই, ওর সাথে সরাসরি কথা এলাকা থাকি কথাবার্তা সরাসরি চলে, চলার পরে ওকে নিয়ে অনেকবার ঘুরতে গেছি কিন্তু ওর সাথে আমি কোনো সময় কোনো মেলামেশা করিনি, তো ওর সাথে ঘুরতেই যেতাম শুধু ঘুরতাম, একদিনটা আমার মনটা খারাপ ছিল, দিনটা ভাই আমারে মানে বকাবাজি করছিল, বকাবাজি করার পরে আমি ওর ডিউটি থেকে বাসায় আসছি, আমার আবার দিনের ডিউটি ও পাঁচটা আমার ডিউটি থেকে দেরি করে বাসায় আসছে, আসার পরে আমি যেন ভাত খেতে গেছি জানতে সময় ওর দেখা, ওরে বলছি যে রাত্রে 9টা আমার ছুটি নিলে আমার সাথে 9টা বাজে অমুক জায়গায় দেখা করবি,
ওকে
পরে ও ঠিকানা মতন সময় মতো জায়গায় চলে গেছে, চলে যাওয়ার পরে আমি ওর সাথে আবার কান গেছে রাত্রে বলে তো গরমকাল কান গেছে গা, তো আমি শার্টটা খুললা যেমন কান দিলেছি লোয়া ওর সামনে দাঁড়ায় কথা বলতেছি, এর ভিতরে চিড়াখানার থেকে একটা পুলিশের গাড়ি আসছে, ওই পুলিশের গাড়ি এসে পুলিশ আবার দেখছে জিনিসটা, দেখা পুলিশের গাড়ি সামনে গেছে গা, আবার আমাদেরকে দেখে আবার গাড়িটা পিছনে আসছে, পিছনে আসতে পারে পুলিশ সামনে থেকে ড্রাইভারের পাশে দিয়ে যিনি বসে থাকে ইনি বললো যে দেখতো ওর কাছে কিছু আছে কিনা, আমার সার্চ করলো পুলিশে, সার্চ করার পর আমার কিছু পায়নি, তখন মেয়েটা আরো ফেরাই দিছে আমার গাড়িটা তুলে নিছে, তুললে আমার বলতেছে যে কই থাকোস কি করোস, বলছি যে আমি চাকরি করি আইডি কার্ড তো কিন্তু এই যে আমার আইডি কার্ড এই যে এখন ডিউটি থেকে বেরিয়েছি, তো কার্ডটা আমার হয়ে রাখ কার্ড তোর কাছে রাখ, পরে মিরপুর শনিবারের সামনে দিয়ে আবার ঘুরেছে গাড়িটা, ঘুরে আমি যে জায়গায় থাকি ওই জায়গায় আসছে, এই জায়গায় আবার আমার মা ওই আমার তালই ভাইয়ের শ্বশুর সে আমার একটা দোকান দিত চায়ের দোকান বলা হয়, যে চায়ের দোকানদারি করতো, করার পরে ওখানে সরাসরি নিয়েছে আমার পুলিশে, তো আমার ভাইয়ের খবর দিছে তাই কিনছে, তাই এমন রাস্তার ভিতরে মেয়েদেরকে ডিস্টার্ব করে, আমার বড় বাইরে কয় পুলিশে কয় যে রাস্তার ভিতরে মেয়েদেরকে ডিস্টার্ব করে, এই কথা কোয়ার পরে পরে কয় পুলিশ ডিপার্টমেন্ট কানে কানে কইতেছে আমার ভাইয়ের যে 2000 টাকা দিয়া আর ছাড়া দিয়ে না। তখন আমি শুনছি, আমি কই 1 টাকা দিব না, আমার নিয়ে যাক, যদি অপরাধ করে থাকি আমার নিয়ে যাক। এই কথা কইছি বলে আর এক পুলিশ কি করছে, লাঠি আছে, লাঠিতে আমরা বাড়ি মারছি। বাড়ি মারার পরে আমি ওটা ব্যথা পাইছি, তখন আমার ছাড়তেছে না পুলিশ, আমার ছাড়তেছে না, কিন্তু ছাড়াও নিতেছে না, আমি ছাড়াও নিতেছে না। এই কারণে আমি জানি যে থানায় যদি নেয় আমি এমনি ছাড়া পাবো, আমি এমন কোনো অপরাধ করি নাই। আমি টাকা দেবো করতে গেলাম, বাইকের টাকাও নেই, মাস শেষ, নামিও বেতন পাইনি। পরে আমার তালের কাছ থেকে 500 টাকা হালত কিরা পুলিশে দেয়, দিয়ে আমার ভাই সারা রাখে। দেখার পর আমি বাসায় গেছি, ভাইয়ের বাসায় তখন ঘুমাই, খাই অন্য জায়গায়, ঘুমাই শুধু ভাইয়ের বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পরে এখানে নিয়ে যে লাঠি আছে বাসায়, ভাইয়ের বাসায় ওই লাঠি দিয়া আমার 3টা বাড়ি মারছে, আমার পিঠটা 3টা বাড়ি মারছে, কিন্তু ভাবি ধরছে, ধরার পরও রাখতে পারে নাই, পিঠটা আমার ধাপ হয়ে গেছে দাঁড়িয়ে 3টা বাড়ি মারছে। 3টা বাড়ি মারার পরে ব্যথা হওয়ার পরে আমি ওইখান থেকে যে ভাই আমার মারছে চুপ করে থাকি, বড় ভাই মারছে যেটা অপরাধ কুসু যাই, কিন্তু কিছু করার নেই। ভাবিও কত বুঝাইলো, ভাইয়েরও বুঝাইলো, আমারও বুঝাইলো, বুঝানোর পরে এইভাবে চলতেছে। আমি ভালো ওই জায়গায় আবার ওই মেয়েরা মেয়েরার সাথে কথাবার্তা বলতাম, সেটা কমাই দিছি, ভাই আমার মারছে, মারার মারি খেয়ে আগে কিন্তু কথা কমাই দিছি, আমার পুলিশে ধরছে। আমার চিন্তা হলো এটা যে যা এলাকার ভিতরে কিছু করব না, যা করবো এলাকার বাইরে অনেক দূরে দূরে গিয়া। পরে কি করলাম যে আমি ওই মেয়েটারে নিয়ে ওই যে সাবা আসিটা যে চিন্নাইছি, স্মৃতি চোখে চিন্নাইছি, ঠিক এই মেয়েটারে নিয়ে আবার আবারও গেছি। সবাই নিয়ে যায় ঘুরে ফিরে আসি, আসার পরে হঠাৎ করে মেয়েটার বাবার বুকে ব্যথা, এই জন্য মানে দেশে প্রকৃতি ধরার জন্য দেশে যেতেছে, মেয়েটার মায় যাইতেছে আর মেয়েটার বাপে যাইতেছে, আর মেয়েটা তো নতুন গার্মেন্টস চাকরি চাকরি করে, এই জন্য মেয়েটা যায় না। আর মেয়েটার একটা ছোট ভাই আছে, আমার ছোট ভাই টাকা জব করে, ছোট ভাইয়ের জব করে 1 সপ্তাহ দিনে 1 সপ্তাহ রাতে 12 ঘন্টা করে ডিউটি করে ওই ছেলেটায়, আর মেয়েটা তো ডিউটি করে 5টা 8টা টু 5টা। তো আমি একদিন জানতে পারি যে ওই ছেলেরা নাইট ডিউটি, আমার দিন ডিউটি, কারণ ওই মেয়েটা একা রুমে।
প্রিয় শ্রোতা, আরো একটি বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2। তবে বিরতিতে যাবার আগে আমরা এসএমএস পোলের রেজাল্ট আপনাদেরকে একটু জানাতে চাই, চলুন কম্পিউটারের কাছ থেকে জেনে নেই এসএমএস পোলের রেজাল্ট।
No ovens. 8%.
কম্পিউটার বলছে 82% ইয়েস, আবারও বলছি 82% ইয়েস, 10% হচ্ছে নো, এবং বুঝতেই পারছেন বাকি যারা রয়েছেন তারা সবাই নো কমেন্ট। ওকে প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। আর আপনি যদি আমাদের অতিথি রিয়াজকে দেখতে চান, তাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোয়ারি থাকে, চলে আসুন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, facebook.com/abcradiofm89.2, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার, যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশে 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ।
What?
Royal Tiger Swing presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, অবশ্যই সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে সুমন। আর আজকে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে রিয়াজ। আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনার বিবেক বোধের জায়গা থেকে লাখো মানুষের সামনে কনফেস করতে চান, নিজ নামে কিংবা ছদ্ম নামে, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজের আর কেউ না করুক এবং আপনার ভুলের জন্য, আপনার অপরাধের জন্য আপনার একটি অতি শক্তিশালী ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেন কোনো শিশু কোনো কিশোর বড় না হয়, সেজন্য বাবা মাকে পরিবারকে সমাজকে সচেতন করতে চান, তাহলে চলে আসতে পারেন আমাদের এখানে। এবং এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করে বলবেন কি ঘটনা ঘটেছে আপনার জীবনে এবং সেটা কিভাবে ঘটেছে, খুব সংক্ষিপ্ত করে বলতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে দুই চাপবেন, দুই চাপার পরেই আপনি যাহা বলিব সত্য বলিবতে কথা বলার জন্য কিছু নির্দেশনা ফোনে পাবেন, সেই নির্দেশনা অনুসারে আপনাকে কথাগুলো এখানে রেকর্ড করতে হবে। ওকে, আমরা আবারও ফিরে যাচ্ছি রিয়াজের কাছে। রিয়াজ, তারপর?
তারপরে মেয়েটা রুমে একা ছিল, ওর বাবা মা এসে গেছে আর ওর যে ভাই ও রাত্রে ডিউটি ঠিক আছে, কিন্তু আমি তো ডিউটি সাইরে আইছি। আসার পরে আমি রাত্রে মেয়েটাকে বলছিলাম যে গেট খোলা রাখবি, কিছুক্ষণ পরে তোর তোর সাড়ে থাকবি, তোর সাড়ে বলবি।
আমি একটু আপনাকে একটা কোয়েশ্চেন করি, আপনি আমাকে উত্তর দিলেই চলবে। আপনাদের তো মূলত উদ্দেশ্য ছিল অসৎ একটা কাজ করা, অনেক একটা কাজ করা, সেটা আপনারা করেছেন, রাইট? ওকে, তারপর?
তারপরে ওইখানে ওর সাথে আমি ওই কাজ করার পরে চলে আসছি ভাইয়ের বাসায়, ঘুমাইছি আবার রাতে, সকালবেলা ঘুম থেকে উঠছি, মেয়েটা আর ঘুম থেকে উঠে নেয়, নেওয়ার কারণে আমি এবার দরজাটা ধাক্কা মারলাম, ধাক্কা দিয়ে দেখলাম যে ওর রুমে ঘুমিয়ে গেছে। পরে একটা বাচ্চা পাঠাইছি, যে বাচ্চাটা পাঠাইছি যে দেখতে ঘুমতে উঠে না কেন, পরে ঘুম থেকে উঠে না, ওর শরীরগুলো অসুস্থ। পরে আমি আমার কাছে টাকা ছিল, আমি টাকা দেওয়া ওষুধ কিনে পাঠাইছি, একটা পিচির দিয়ে পাঠাইছিলাম ওষুধটা, ওষুধ খাই যা ওদিনকার ডিউটিতে যায় না। মোটামুটি আমি ওর কাজকাম করতে আছি, ও পরের দিকে সুস্থ যা ওর ডিউটিতে গেল। আমার ভাই অন্য খোলা পানি লাগাই দিছে, মানে ওর ওর ভিতরে আমার ভিতরে যাতে একটা জিরিং লাগাই যায়। ভাই জিনিসটা ফলো করছে তো বলো ভাই, ওই পোলাটা আবার কি করে, পোলাটায় কয়েকটা পোলা ভাই নিয়ে আসে আইয়া ডাইরেক্ট মায়েরা ছেড়ে দেয়। যে ওর সাথে যদি সম্পর্ক হোস না, তাহলে একদম গাল নিচে বন্ধ হয়ে যায়, মানে ওর ছেড়ে দেয় মেয়েটারে, মেয়েটা ধক হয়ে যায়। তো জানো ব্যক্তিরা বিয়ে সাথে বছর বাচ্চা কাচ্চা হয়তো ওর সাথে কি সম্পর্ক করবো, আর চিনো চোরে
মেয়েটাকে আপনার সম্পর্কে এই কথা বলে,
এই কথা বলে। হ্যাঁ, তো মেয়েটা বিশ্বাস করে না, ওর সাথে আবার আমার সেই সম্পর্ক চলতেই আছে, কথা বলা চলতেই আছে। তো এর ভিতরে ওর সাথে আমি মিরপুর শনিওয়ালে ছবি দেখি এবং ছবি দেখতে যাওয়া অনেক সময় অনেক কোলা পানি অনেক ডিস্টার্ব করতো, সুন্দর ছিল মেয়েটা। ডিস্টার্ব করার পরে আমি কিছু বলতাম না, যে আমি একা, যদি আমার লাগে কোলা পানি থাকলে আমি ওর কিছু কইতে পারতাম, আমার লাগে কেউ নাই, আমার বেয়ে নাই, তো আমার সত্যি খাড়াতে পারিনি, ওই জায়গায় নর্মাল চলে আসতাম। তো আমি মেয়েটা করতো কি, যে কি ব্যাপার আমার সাথে ওরা খারাপ হয়ে গেলো, তুমি নর্মাল চলে আসতো, তুমি কিছু বললো না, আমি কি দেখ ওদের সাথে আমি কিছু বলতে যাই, তাহলে এখন আমার যদি ওর মায়ের দেয় তারা তো দলে বেশি, ওদের সাথে আমি পারুম না, তা ঠিক আছে। তো 900 দিয়ে মেয়েটাকে বুঝে আবার নিয়ে আসতাম, আনার পরে ওই জায়গায় এই মেয়ের সম্পর্কটা আবার আমার ভিতরে এত গভীর হয়েছে, আমার টার্গেট তেমন না কিন্তু মেয়েটা অন্তর থেকে আমার ভালোবাসতে পারছে, আর মেয়ের বাবা মা দেশে গেল না, ওরা সুস্থ হয়ে চলে আসছে। তো আইসা আমাদের সম্পর্কের কথা ভালো করে আর কি মানে জানতে পারে মানুষের কাছ থেকে, সবার কাছ থেকে বুঝতে পারে, যে সবার কাছ থেকে আস্তে আস্তে শুনছে যে ওর ভিতরে ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক। জানার পরে ওর বাপ মা কি করলো, যে ওরে দেশে নিয়ে যেতেছে, কারণ যদি ওর দেশে নিয়ে যেতেছে মেয়েটা অনেক কাজ আছে। তারপরে ওই মেয়েটায় দেশে থাকে কিন্তু ও কোনো ফোনে যোগাযোগ করতে পারে না আমার সাথে, আমি যোগাযোগ করতে পারি না, কথাবার্তাও নেই, সম্পর্ক নেই, সব চুপ। পরে এই অবস্থায় ছিলাম কিছুদিন চলতে আসি, চলার পরে আমি আবার একটি মোবাইলে আর একটা সম্পর্ক করি, করার পরে ওই মেয়েটার সাথে সম্পর্ক করি, এই মেয়েটার বাইরের লোক আমাদের দেশে, কিছুদিন কথা বলি, কুরবানি দেশে করছে, আসার পরে আমি কুরবানির দেশে গেছি, মেয়ের সাথে দেখা করছি, মেয়ে তো মানে পুরা পাগল, আমার দেখা আমার মন থেকে ভালোবেসে ভালো।
কোন মেয়েটা?
এটা আবার একটা মেয়ে,
নতুন একটা মেয়ে,
নতুন একটা মেয়ে।
এর সাথে পরিচয় হলো কিভাবে?
এই যে মোবাইলের সম্পর্ক, মোবাইলের কিভাবে সম্পর্কটা, তো আমার দেশ মনে করেন বন্ধু বান্ধব আছে যে দোষ আমার একটা মোবাইল আমার ছেলে নাম্বার দিত, এইভাবে দিত। আমি সেটা ছিল ওইটার নাম্বারটা, রং নাম্বার কিছু না, যেই মেয়ের নাম্বার নিতাম এই মেয়ের সাথে সম্পর্ক করতাম। এই মেয়ের সাথে জায়গাতে দেখে গেছি, ওই মেয়েটা আবার আমার কাছে বলল যে দেখেন আপনি যখন কাছে বিয়ে আমার বিয়ে করেন তাহলে আমার সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন, আর বিয়ে না করলে সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। আমি কই সম্পর্ক যদি করুন তাহলে বিয়ে তো অবশ্যই করতে হইবে, তাইলে আপনি রাখতে পারেন, এছাড়া যদি বিয়ে না করেন তাহলে আমার আপনি আমার ভুলে যান গা। আমি কি না আমি কি তোমার বলতে পারি? তো এইভাবে চলতেছে কথাবার্তা, ভালোই ওর সাথে আমার সাথে চলতেছে। একদিন দেশে বসে আমি ছুটি শেষ, আমি ঢাকা আসছি না, কিন্তু আমার মনটা ওই মেয়েটার কাছে ফিরে রয়েছে। টার্গেট যে ওই মেয়েটার সাথে আমার কিছু একটা করতে হইবে, এই জন্য আমি দেশ থেকে আসতেছি না। একদিন মেয়েটাকে বললাম যে দেখো তোমার নিয়ে চলে বালাই যায় কয়েক, আমি আমার বাড়ির থেকে তোমার মাইনে নেবে না, কয়ে না পালা যাম না। ওই দিন কৌশলে আমার নিয়ে ওরে নেমই, আমি মেয়েটা রাজি হয়ে গেছি। পরে কি করছি, মেয়েটার বাবার কাছ থেকে কিছু টাকা মেয়ের আগে নেওয়া হয়েছে, আর আমি আমার বাবার কাছ থেকে নিয়েছি 100 টাকা, আর আমার যে বড় ভাই আছে, বড় ভাই তখন বেশি ছিল, তার পকেট থেকে 500 টাকা লইছি, ভাইকার থেকে কয়ে লইছি যে ঢাকা যাই যাইটা সিগারেট টাকা দাও, তো 600 টাকা আমার দিছে, আমি 1000 টাকায় করতেছি। আর মেয়েটা ওইখানে 1600 টাকা নিছে মেয়েটার বাড়ির থেকে, মেয়েটা আমার চলে আসছে অলরেডি, অলরেডি একদম চলে আসছে, আশা করতে পারে ও চাষা দেখছে মেয়েটা কই যাস আমার বান্ধবী বাসায় যাই। এই কথা করে আমি মেয়েটা চলে আসছে লঞ্চে, আইসা ওই লঞ্চে আবারও সেই লঞ্চে মেয়েটার সাথে আসার পরে আমি মিরপুরে অন্য জায়গায় একটা রুম লই, আমরা বন্ধুদের রুম লই যে জামাই বউ থাকুন, রুম পাইতেছি না। পরে কি করুন, আমার যে বন্ধুর বাসা, বন্ধুর বউ আর বন্ধু এক জায়গায় বেড়াতে গেছে, তারপরে আমরা দুজন ওই রুমে 3 দিন 3 রাত ওই মেয়েটা আমি থাকি।
মেয়েটা তো বাড়ি থেকে পালিয়ে আসছে,
তারপর জোর কইরা আমি লং গাট নিয়ে গেছে, চলো দেশে আমি যাবো, দেশে যেতে বিয়ে করি। 3 দিন পরে আমার দেশে গেছি, ওইও বাড়তে পাঠাইছি, আমি দেশে গেছি কারো বুঝতে দিই না। ওই মেয়েটাকে পাঠা দিয়া বিকালে আমার লঞ্চ উঠছি, আমি চলে আসি টাকা, চলে আসার পরে ওই মেয়েটা শুনি একদিন হঠাৎ যে আমার খোঁজ খবর লে আজ আমি নাই, আমি কই গেছি তুই কইতে পারে না। আমি শুনতে আসি যে মেয়েটা হঠাৎ একদিনকে বিষ খেয়েছে, বিষ খাওয়ার পরে এখন এই খবরটা গিয়ে আমার কাছে ফোনে আয় করছে যে তুই এক মেয়ের সাথে 3 দিন ছিলি, 3 রাত তুই পালায় গেছিস গিয়া মেয়েটা বিষ খেয়েছে। খবরটা দিতে আবার আমার দেশে আমার এক পাশের বাড়ির এক বন্ধু ও আমার এই খবরটা দিচ্ছে। খবরটা দেওয়ার পরে আমি অবাক হয়ে যাই যে বিষ খাইলো কাজটা করলো কি, ও তো আমার অন্তর দিয়ে মানে ভালোবাসছে, তো আমি তোরে আসলে ভালোবাসতাম না, চিন্তা করলো আমার নিজের কাছে নিজে খারাপ লাগছে, এটা কি করলাম আমি ওই দেশে পাড়া দিয়ে ওর মেয়েটা যে মারা যায় কি অবস্থা, উনি ঠিকই মেয়েটায় মারা যায় না, যেমন বিষ খাওয়ার পরে ওর ওয়াশ করছে, ওয়াশ করার পরে সুস্থ হয়েছে, কিন্তু ওর বাবা মায়ের পরে বুঝতে পারছে যে আমি ওর সাথে ছিলাম, অলরেডি মেয়েটার পেটে বাচ্চা লাগিয়েছে, মেয়েটার পেটে বাচ্চা লাগিয়ে দিকে চেক আপ করে এখন ওর মান সমান যাবে গা, বাচ্চা লাগিয়ে দিকে বিষ খেয়ে মরতে দিয়েছে মেয়েটায়। তারপরে আমার নামে একটা মামলা হয়, আমি তো ঢাকায় থাকি, এই জায়গায় আমার এক বন্ধুর সাথে ওর বাড়ি আমার দেশি, ওর বাবা আবার উকিল, এবং এই যে মামলা হয় আমার ফ্যামিলি কেউ জানে না, শুধু আমার নামে মামলা হয়েছে।
আপনি জানলেন কিভাবে আপনার নামে মামলা হয়েছে?
মানে আমার বাড়ির পাশে একটা ছেলে আছে, ওর নাম সুমন, ওই সুমন আমার ফোন করে কইল যে তোর নামে মামলা করছে। আমি ঠিক কিনলে বুঝলি, আমি হ্যাঁ পৃথিবীতে আসি, হ্যাঁ পিছনে আমার লোক লাগাই না আছে, আমি আসছি কি আর কি কয় না করে, এই ব্যাপারগুলো হয় যাচাই কিরা যে ও দেখছে যে আমার নামে একটা মামলা হয়েছে। তো মামলার পরে ওই যে আমার বন্ধুর কথা বললাম যে ঢাকা আইসা বন্ধুর সাথে আমার পরিচয় হলো, ছেলে বাপ উকিল, আমার ওই ছেলেরা সব কিছু বললাম, ওর দাদার কাছেও ফোন করে আবার কয়ে দিয়েছে যে আব্বা এমন এমন ওর নামে মামলা হয়েছে। আবার ওই পরে কোনো আমি একদিন এমন একদিন গেছে ওই কথা তো বলি নাই, পিছনে রয়ে গেছে এবার কথাটা, ওই কথাটা এখন আমি বলি। আবার ওই আমার এই বন্ধুরার একদিন আমি অচিনা হিসাবে আমার এই বন্ধুটায় গুলি খায়, রানে একটা গুলি লাগে, অনেক রক্ত ছয় ছেলেটার, আমার শরীরে রক্তের গ্রুপ ওর রক্তের গ্রুপ এক, এটা আমি জানতে পারছি, ওর রক্ত দরকার, তো আমার কাছ থেকে ডাক্তারে কিছু রক্ত নিছে নিয়ে ওর দিছে, এবং এই রক্ত ছাড়া ওকে বাঁচানো সম্ভব না, এই রক্ত পাইছে ওর বাপে খুঁজা। তখন ওর বাপের কাছে বললো যে ওর রক্তের গ্রুপ এই গ্রুপ রক্ত, তাহলে ওর বাবা আমারে মানে নিজের পোলারে বাঁচানোর লেগন আমার কই থাকছে, বাবা তুই মিনিমাম যা চাস আমি তোর তাই দিব, আমার পোলারে তুই সে রক্তে বাঁচা। আমার ফুলার তুমি রক্ত দিয়ে বাঁচাইছো, তুমি কি চাও আমি বললাম যে আঙ্কেল আমি কিছু চাই না, তবে পাওনা রইলাম। আমি মনে করলাম যে আপনার কাছে পাওনা রইলাম, কোনো একদিন চাইলে দিবেন। আচ্ছা তুমি তোমার লিখে তুমি যা চাও বিনিময়ে আমি তোমার তাই দেবো। তুমি পুরো আমার পুরো জীবন পাওয়া যাবে। একটাই পোলা লোক তার এখানে, ওই পোলাটার বাঁচানোর পর থেকে তার আমার অনেক আদর করে, ভালোবাসে। এবং আমি যেই ঘটনা ঘটাইছি, ওই ছেলেটা আমার বন্ধুটার ফোন করে কয়ে দিছে, কয়ে দেওয়ার পরে ওর বাপে শুনছে, শুনে ওর বাপে আবার এই আমার পিছনে আমার দেশে আইতে কিন্তু দেশে যাইনি, বিশেষ করে আমি ভয়ের দেশে যাইনি। এবং হ্যাঁ আমার সারাই মামলা লড়ছে, মামলা লইরে হ্যাঁ নিজেই মামলা কাছে বিয়া দিছে।
মানে ওই ছেলেকে বাঁচানোর জন্য সে উকিল বাবা সে নিজে নিজেই আপনার হয়ে কাজ করেছে।
হ্যাঁ একদম, হ্যাঁ মামলা আইন জায়গায় বিশ্বাস করে রয়েছে। আর ওই যে মায়া এইটার বাচ্চাটা পরবর্তীতে মানে নষ্ট করে ফান গ্রস্ত করছে, ওই মেয়েটার ওই যে আমার বন্ধুর বাপে কিছু টাকা দিছে, আমার কিছু টাকা দিছে, এবং ওই মেয়েটার যে বাবা মেয়েটার কিছু টাকা পয়সা দিছে মেয়েটার বাবা আমাকে, আমি যেটা পরে জানছি আর কি, টাকা পয়সা দিছে কিন্তু মেয়েটারে দাঁড়ে কথা শুধু একটা মেয়েরা আমি বিয়ে করি না। পরে এলাকার মানুষে ওই মেয়েটার সবারে মেয়েটার বাপ মা যা আছে না এবং জায়গা জমি বিক্রি করে গ্রাম থেকে বাড়ি ফিরে দিছে না, যে তোমরা এই গ্রাম থাকতে পারবে না, তোমরা পাপি। হ্যাঁ ওই জায়গার থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে অলরেডি আমি আবার ঢাকার থেকে আমি দেশে আইসা বলি, দেশে আইসা কিছু কিছুদিন থাকি, দেশে মন্দির ভালো লাগে না, ঢাকা কি করি না করি এগুলো কিছু ভালো লাগে না। এখন আমি চিন্তা করলাম যে আমার বাচ্চা লাগছে, আমি এই মেয়েটাকে বিয়ে করলাম না, মানে এগুলো করার পর আমার মেয়েটার প্রতি অনেক খারাপ লাগতেছে, যে আমি এটা কী করতেছি, কী করলাম, আমি এটা টেনশন করতেছি নিজে একা একা ভাবি, তাহলে টেনশন করে কী হবে। এখন ওই যে ভাই, ভাইয়ের দ্বারা আমার জায়গা দেবে না, জায়গা দেবে না, কারণ আমি ভাইয়ের কাছ থেকে আসার সময় বড় ভাই একটা মোবাইল ছিল, বলতে আমি চুরি করে নিয়ে আসি, আমার ওই ফোনটা আছে না, ফোনটা আমি বিক্রি করে ফেলাছিলাম মাঝখানে, তোর বড় ভাইয়ের ফোনটা আমি চুরি করে নিয়ে আসি, সেবার ভাইয়ের দ্বারা যাওয়া যাবে না, আমি কই যাব চিন্তা করতেছি। তোরে আমার আসছে খালা, আমার মায়ের ছোট বোন, এখন এই খালার বাড়িতে গেলাম, নদীর হেই পারে খালার বাড়িতে গেলাম, আমার দুইটা খালতো বোন ঢাকা থাকে, ওরা কোথায় থাকে, পরে ঠিকানা গেল গাজীপুরে, গাজীপুর তো চিনি না, তারপর আমি গাজীপুর গেলাম, গাজীপুর যাওয়া আস্তে আস্তে ওই খালতো বোন করে ঠিকানা দিতে পারে, আবার খুঁজে বার গেলেছি, বড় খালতো বোনের বিয়ে হয়েছে, আর হেরার পরে যেটা হেরারও বিয়ে হয়েছে, কিন্তু যে খালতো বোন আর একটা আছে এটা বিয়ে হয় নাই, আমার ছোড়ো এক খালতো বোনের পাশে থাকে, কাজ করে। আর
আপনার কোনো যাওয়ার জায়গা নাই, যে কারণে আপনি এরকম আশ্রয় খুঁজছেন, শেষ পর্যন্ত আপনি বোনের বাসায় গিয়ে ম্যানেজ করার চেষ্টা করছেন, তাই তো?
খালতো বোনের বাসায়।
ওকে, তারপর
খালতো বোনের বাসায় গেছি, যায় ওই জায়গায় যায় চাকরিতে লাগছি, যাওয়ার পরে খালতো বোনের বাসায় থাকি, খাই, ঘুমাই। এবং এটা আবার বাড়ির মানুষে পছন্দ করে না, যে আবির একটা ছোট খালতো বোন হোক, ও আবিরটা, ও আবিরটা, ওরা রাত ধরে কাজ করে, দিন ভরে একসাথ একসাথ কথাবার্তা, এত কথাবার্তা কি এর কয়, আবার পাশাপাশি ঘুমায়, মানে উঠে ঘুমাই বা নিচে ঘুমাই,
কেউ একজন খাটে ঘুমাচ্ছে, কেউ ফ্লোরে
ঘুমাচ্ছে, আমার এই নিচে ঘুমাই দিত না, আমার খাটে ঘুমাতে দিত না, হ্যাঁ নিচে ঘুমাইতাম দুনো বোনে। আর ওই জন্য বড় বোনটা কথা বললাম খালতো বোন, হ্যাঁ আবার জামাই আবার একটা বিয়ে করছে, তো ওই হ্যাঁ আবার থাকে হেই বউ সেই বউর সাথে, হ্যাঁ দুই বোন থাকে, তো ওই ছোট বোনের সাথে আস্তে আস্তে আমার মানে ওর প্রতি আমার টান লাগলো, মানে বহুদিন পর দেখলাম, আর খালতো বোনা যে বড় হয়ে গেছে গা প্রতি পাই না, মানে আমার আত্মীয় স্বজন, মানে আমার খালতো বোন পুয়াতেন মামতো বোন এগুলোর প্রতি আমার একটা ই নাই, মানে যে আত্মীয় স্বজন আসা যাওয়া জায়গায় একটা খাওয়া আসা যাওয়া বেড়ানো এই জিনিসটা আমার ভিতরে নাই, তো ওরা আমি দেখা খালতো বোনটা দেখা আমার ওর পছন্দ হয়েছে, পরে আমি একদম ডাইরেক্ট আমার বড় খালতো বোনটারে আমি বলি যে আপা একটু কথা রাগ করবেন, পরে না আমি বলি আসমার তো আমার পছন্দ হয়েছে, তাই রিয়াজ পছন্দ হইলে একটু কাজ কর, দেশে যা যায় খালার কাছে বল, আমার আপায় বলতাছি কথাটা, খালার কাছে বল খালা কি বলে, আমি কই না আমি দেশে যাব না, ওর আমার পছন্দ হয়েছে, যদি আপনি রাজি থাকেন তাহলে আমি সব ব্যবস্থা করে থাকি, কয় না এইভাবে কি করে আমি বলে দিতে পারি, মায় নাই তোর মায় নাই আমার মায় নাই আমি কেউ নাই, আমার চাই তাহলে ঠিক আছে দেশে যাই, ঈদের সময় দেশে যা তাদের কথা মতো বাধাতে করুন, পরে ওই জায়গায় থাকতে আছি খাইতে আছি ভালোই, কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা আস্তে 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 গভীর হয়, একই এক রুমে থাকি, এক রুমে থাকা অবস্থায় সম্পর্কটা গভীর গভীর হইতেছে আরও বেশি গভীর হয়ে গেছে গা তাই, কিন্তু এখন একদিন দেখা গেছে বড় বলে বলতেছে দেখ রিয়াজ মানুষ কানাকানি করে তুই এখান থেকে চলে যা, পরে আমি ওইখান থেকে চলে আসছি, চলে আসা আমি আর এক জায়গায় বাসা বাড়ালি, আমার তখন সেলাইটা ছিল 6,000 টাকা, 600 টাকা রুম ভাড়া যেতাম, গাজীপুর রুম ভাড়া একটু কম খাইতাম, যেতাম নিজেই পাকশাক কইরা, তো এইভাবে চলতে আছে কিছুদিন চলছে, চলার পরে একদিন আবার আমি ওই খালতো বোনটাই নিয়ে আমি ঘুরতে আসি ঢাকায়, ঘুরা বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে আপা আর কি জিনিসটা মানে মাইন্ডের চোখে দেখলো যে তোরা ঘুরতে গেছোস, তোরা সারাদিন গেলি রাত্র হয়ে গেল গহন আসলি, তখন আমার ও বলতেছে কি আমার খালতো বোন একটা মিথ্যা কথা বলছে যে আপা আমরা তো কামিন করে ফেলাইছি, আসলে কামিন করি না, বিয়া করি না, যেমন কামিন করছি। আচ্ছা তোরা কামিন করছো তাহলে বিয়েরা করে ফেলাইছি, না বিয়ে দেশে বিয়ে করবো। তারপরে খালতো বোনের সঙ্গে এখানে এই ব্যবস্থা রয়েছে, কিন্তু আমি আর ওই এলাকার যাই না। আপা আমার আমার করে দিছে, তুই যদি ওর লাগে তোর ঘুরতে দেখি বিয়ের আগে কামিন করছো যা করো সেটা পরে বিয়ের আগে যদি ঘুরতে দেখি দুজনে একসাথে দেখি দুমনার ঠ্যাং ভেঙে আমি বাদ দেখে পাড়া দিন, এ আমার বড় অপায় এটা আবার ছেড়ে দেয়। খালতো বোনের সাথে সম্পর্ক রায় এই পর্যন্ত রয়েছে, ওর সাথে আর বেশি কিছু হয় না। আমি তারপরে গাজীপুর থেকে চাকরি ছেড়া আবার চলে আসি শামপুর বালুরমার চলে আসি, এই জায়গায় এসে চাকরি করি। চাকরি করার পরে এই জায়গায় একদিন যাত্রা গান আছে, তো রাতে আমি যাত্রা গান দেখি, যাত্রা গান দেখতে যাইয়া সাতটা মেয়ে বান্ধবী একসাথে যাত্রা গান দেখতেছে, তো আমিও ওদের পিছনে যাত্রা গান দেখতেছি। তখন একটা মেয়ে দেখতেছি যাত্রা নায়িকা দেখা ৫০০ টাকা দিছে, তো ৫০০ টাকা দেওয়ার পরে ওর যে মেয়েটি ব্যাগটা এই ব্যাগটা যে সাইডে রাখছে সাইড থেকে ব্যাগটা ছিনতে গেছে নিয়ে গেছে, নিয়ে যাইতে পারে না ও মানুষের ভিত্তি ছিল ব্যাগটা নিচে আমি দেখছি, দেখে আমি ঘুরে আসছি। আইসা ওই ব্যাগটা যেন ওর হাতে, ওর হাতটা কারণ বাইরে টান দিয়ে আমি একদম মোড়ায় ধরে রাখছি সেই সামনে, তো মোড়ার পরে মেয়ের ব্যাগটা ফেরার হাতে ভিতরে পাইছে। তাইয়া ওই ব্যাগের ভিতরে টেকা ছিল ১০,০০০ আর কিছু স্বর্ণের জিনিসপত্র ব্যক্তিগত জিনিস আছে মেয়েদের। থাকার পরে ছেলেটা ওই মায়ের দেয় মানুষের ধরে অনেক অনেক মারা মারে, আমি আর মারিনি। পরে মেয়েটা এখান থেকে চলে যায়, চলে যাওয়ার আগে আমার সাথে কথাটা বললো যে ভাইয়া কুই চাকরি কী করেন, চাকরি করেন, তো চাকরি করেন, বা আমার ফোন নম্বরটা নিল, ওদের ফোন নম্বরটা আমার দিল। একটা মেয়ে যে মেয়েটার টাকাটা আর কি ওরা নিতে এসেছিল ওই ছেলেটায়, তো ফোন নম্বরটা দেওয়ার পরে আমি ওই ফোনে কথা বলি, তিন দিন কথা বলি, একদম বুইনা বুইনা একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন ওই মেয়েটা আমার ফোন দিত, আমি আর ফোন দিতাম না, ওই মেয়েটা আমাকে ফোন নিয়ে কথা বলতো। ওই মেয়েটার বাবার মোটামুটি টাকা পয়সা আছে, তো অনেক ভালো স্থানীয় মেয়া, বয়সটা একদম কম। তো একদিন ওর বাপের অফিসে যায়, ওর মা অফিসে যায়, তো ওর স্কুল করে, স্কুলের ক্লাস শেষে ও বাসায় যায়, ওর সাথে বাসায় গেছি, বাসায় যায় আমি খাওয়া দাওয়া করছি। এই মেয়েটার সাথে কি আপনার এই ধরনের সম্পর্ক হয়?
জি, ওকে ঠিক আছে।
তারপরে আমি মেয়েটার সাথে সম্পর্কটা মোটামুটি একটু গভীর হয়, গভীর হওয়ার পরে ওর বাপ মা আসে, ওর বাপ মা ইসা আমার এখানে দেখে না, নাদারের কারণে ওর সাথে কথা বলি ফোনে, তো এটা পরবর্তী এরা জানতে পারে, জানতে পারার পরে এলাকার লোক লাগাই দিয়েছে ওর বাপে, এলাকার একটা খোলা পানি লাগাই দিয়েছে, লাগা দেওয়ার পরে ওরা আমাকে আমার খবর লয়, খবর আমি কই থাকি কি করি সুখ খবর লয় আমার ছেড়ে দিয়েছে। পরে এই মেয়েটার সাথে আমি আর কিছু করি নি, এ পর্যন্তই রয়েছি। তারপরে আবার শামপুরে থাকি আমি, বালুরমারে থাকি একটা, আবার আমি মনে করেন মোবাইল তো চালাইতে আছি, মোবাইলের সম্পর্ক হয় একই এলাকায় সে সিলেটের দোকানে মেয়েটায় একটা মেয়ে মোবাইলে টাকা ভরা চলে যেতে হবে, আমি দেখছি, দেখা ওই মোবাইলের ওই জন ফিক্সিরোডের দোকান থেকে আমি ওই নাম্বারটা তুলছি মোবাইলের ভিত্তি আমার নিয়েছি, ওটা ওই মেয়েটার সাথে আমি ১০০ কথা বলছি। ১০০ কথা বলার পরে ওই মেয়েটার বাবা মা নাই, মারা গেছে, বড় দুই বোন থাকে, বড় বোন ছোট বোন, বড় বোন রাত্রের ডিউটি, ছোট বোনের দিনে ডিউটি, ১২ ঘন্টা করে ডিউটি করতো, তো আমার ডিউটি করতো ছোট বোনের সাথে, বড় বোন ডিউটি করলে ওই মেয়েটা বাসা আমি বাসায়, তো এইভাবে সম্পর্ক আস্তে আস্তে অনেক গভীর হয়েছে মেয়েটার সাথে, কিন্তু মেয়েটা সৎ ছিল ওই জন্য মেয়েটার সাথে আমার এই সম্পর্কটা এইভাবে হলো। পরবর্তীতে দেখা গেছে মেয়েটার বড় বোন একদিনটা ডিউটিতে গেছে, আমি ডিউটিতে গেছি, মেয়েটার ডিউটিতে আসছে, আসার পরে মেয়েটার সাথে মোটামুটি সম্পর্ক এমন গভীর হয় যে মেয়েটা আমার সাথে কথা না বলে থাকতে পারে না। কিন্তু তারপরে মেয়েটার সাথে আমার একদিন রাতে একটা বাজে আমি মেয়েটাকে ফোন করি, কাছাকাছি থাকি, তো পরে আমি সেখান থেকে ওই মেয়েটার কাছে যাই রাত্রে একটা বাজে, যাওয়ার পরে ওরে দিয়েই ওর বাড়ির গেট খোলাইছি, খোলার পরে ওর যে আবার ইটা আছে ওর যে অন্য যে পাশে যে রুমগুলো আছে এই রুমগুলোর দরজার বাইরে থেকে লাগাই দিতে কইছি, ওরে আমি লাগাই দিতে কইছি, তো দরজাগুলো লাগাই দিছে খিল্লে আসছে বাইর দিয়ে, এই যে তুই বাইরে না পারে, তখন আমি ওর রুমে ঢুকছি, ঢোকার পরে ওর দরজা দিয়ে খুলে দিচ্ছে, আবার দিয়ে আমার কাছে আয় করছে, আশেপাশে রুম আছে কিন্তু চেয়ার পাওয়ার লাইন নেই, একদম কোনো শব্দ যাওয়ার কোনো প্ল্যান নেই আর কি। তো আমি রুমেতে ঢুকছি, ঢুকার পরে ওর সাথে রয়েছি, ওর সাথে আমার সাথে মানে রিলেশনটা আমার কাছে আমার সাথে মিলেমিশে হইবে না, নেওয়ার কারণে ওর আমি কী করলাম, ওর যে হাত দুই হাত আমি দুই হাত রাখছি হাতের তলে, আর যে দুই পা,
ওকে ওকে আমি বুঝতে পেরেছি। যে আমি যেটা বুঝলাম যে আপনি ছোটবেলায় শৈশবে এক ধরনের অনিচ্ছাকৃতভাবে এমন একটা পরিবেশে বড় হয়েছেন যেখানে এই যে সম্পর্ক মানে
ছেলে এবং মেয়েদের মধ্যে যে পরিণত বয়সের যে সম্পর্কটা, সেই সম্পর্ক সম্পর্কে আপনার মধ্যে মানসিকভাবে একটা ভুল ধারণা জন্মে গেছে এবং সেটাকে আপনি পাওয়ার জন্য বিভিন্নভাবে আপনি আশ্রয় নিচ্ছেন, সেটা কখনো জোর করে হোক, কখনো কৌশলে হোক, এবং কন্টিনিউয়াসলি মেয়েদের ক্ষতি করে হোক, যেভাবেই হোক না কেন আপনি কন্টিনিউয়াসলি করছেন। এগুলো শুনতে মানে মানে রিয়েলি ইরিটেটিং। ওকে, আমি একটা বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে আপনার কাছে বাকি বিষয়গুলো নিয়ে জানবো। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনারা শুনছেন রয়্যাল টাইগার প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। এখানে একটা কথা আমরা বারবারই বলে রাখি, পৃথিবীতে কেউই পাপি হয়ে জন্মায় না, পরিস্থিতি তাকে পাপি করে তোলে। এবং একটা মানুষের পাপ কত জঘন্য হতে পারে, কত রকমের ভয়াবহ হতে পারে, আপনারা নিজের জায়গাটা থেকে বোঝেন সেটা। আমরা রেডিও পার্সপেক্টিভ থেকে এই বিচার না করে আপনার বরং এটা বিচার করার চেষ্টা করি, এভাবে চিন্তা করার চেষ্টা করি যে এই ছেলেটি রিয়াজ, সে আপনার পাশের বাড়িরই হয়তো ছেলে, দেখে হয়তো আপনি অন্যভাবে চিনতেন, কিংবা রিয়াজের মতো হয়তো বা কেউ আছে, কিংবা রিয়াজের মতো হয়তো বা কেউ হতে যাচ্ছে। তারা একে তো সুস্থ থাকতে পারে না, এবং দ্বিতীয় কথা হচ্ছে তারা যে কাজগুলো করে সেই কাজগুলো সমাজে অনাচার, ব্যবচার এবং সমাজকে নষ্ট করে দেয়, কলুষিত করে দেয়, এবং এটা আলটিমেটলি কাউকেই হ্যাপি করে না। সেই জায়গাটি থেকে আমরা বলতে চাই, যারা রিয়াজের মতো হচ্ছেন বা হওয়ার সম্ভাবনা রয়েছে বা যারা চেষ্টা করছেন, তারা আলটিমেটলি একটা অন্ধকার ভবিষ্যতের দিকে যাচ্ছেন। আপনারা নিজেরা যাবেন না, কারণ আপনারা ভালো না থাকলে আমরাও কোনো না কোনোভাবে ভালো থাকবো না, আপনাদের দ্বারা ক্ষতির শিকার হবো, এবং একই সাথে আপনাদেরকে বাদ দিয়ে কিন্তু সোসাইটি সামনের দিকে যেতে পারবে না। সুতরাং সবাই মিলে একসাথে ভালো থাকতে হবে। আমরা ফিরে আসতে চাই এবং ফিরে আসবো ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা যদি যাহা বলিব সত্য বলিবতে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করতে চান, ফোন করুন আমাদেরকে 09613892892 এই নম্বরে। আবারও বলছি 09613892892 এই নম্বরে। ফিরছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.8 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আর আজকে রিয়াজ এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে। রিয়াজের জীবনের অপ্রিয় সত্য সত্যি সত্যি অনেক বেশি পরিমাণে না নেওয়ার মতো, আসলে শুনলে গায়ে কেমন যেন একটা ঘেন্না ঘেন্না ভাব চলে আসে সেরকমই। এবং এরকম ঘটনা যাহা বলিব সত্য বলিবতে যে এই নতুন তা কিন্তু নয়। আমরা একটা ব্যাপকতার জায়গা দেখি যে এই ধরনের সেক্সুয়াল ভায়োলেন্স সমাজে যেটা হচ্ছে, বিভিন্নভাবে মেয়েদেরকে পটিয়ে একটা ট্র্যাপের মধ্যে ফেলে ছেলেরা কখনো কখনো এই কাজটা করছে, এবং এটা খুবই 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 কষ্টকর। যারা করেন এই ধরনের কাজ তারা বস্তুত শেষ পর্যন্ত ভালো থাকতে পারেন না। এবং একই সাথে আমরা মেয়েদেরকে, বিশেষ করে যারা অনেক বেশি পরিমাণে সহজ সরল, তাদেরকে একটু সতর্ক করতে চাই, এই অর্থে যে আপনি যে ধরনের সম্পর্কে যাচ্ছেন, বিয়ের আগে এই ধরনের অনৈতিক সম্পর্কে না যাওয়াটাই বেটার। শুধু তাই নয়, যতটাই বিশ্বস্ত হোক না কেন এই ধরনের সম্পর্ক, তার আগে নিজের এই জায়গাটি খুব বেশি পরিমাণে আমার মনে হয় বিচার বিশ্লেষণ করে তারপরে এই ধরনের সম্পর্কে যাওয়া উচিত। এবং কোনোভাবেই এটা একটা সামাজিক বাতাবরণ যেটাকে আমরা বলি, সেই বাতাবরণকে নষ্ট করে এই ধরনের অনৈতিক সম্পর্কে যাওয়া একেবারেই উচিত নয়। সুতরাং আমি বলবো যে অবশ্যই বিয়ের আগে ধরনের অনৈতিক সম্পর্কে না যাওয়াটাই ভালো। ওকে, আমি একটু আসি আপনার কাছে। আপনি যেটা বলছিলেন রিয়াজ, ঠিক সেই জায়গাটি থেকে আবার ফিরতে চাই যে আমি যেটা বুঝেছি যে অসংখ্য মেয়ের সাথে আপনি ধরনের সম্পর্কে জড়িয়েছেন, তাই কতগুলো হবে আপনার জায়গা থেকে?
আনুমানিক 50টা তো মোবাইল, আনুমানিক মোবাইলের
ওহো ওহো ওহো
সারাদিন কি আর কোনো কাজকর্ম ছিল না আপনার? মানে সারাদিন এগুলোই করতেন?
কাজ করতাম, কাজও করতাম, কাজ অবস্থায় কাজ অবস্থায় কাজও চলতো, পেড়ও চলতো, সবই চলতো, কিন্তু আমি বাড়িতে টাকা দিতাম না। আমার টাকা পয়সা যা আছে ছোটকাল থেকে কামাই করছি, সব টাকা পয়সা আমি মেয়েদের পিছনে খুঁজেছি। অল্প বয়সী সাইকেল যে সমস্ত কাজে খারাপ কাজে জড়াইছিলাম, এই কাজগুলো আমি ভুলতে পারি না, এই জন্য একমাত্র মেয়েদেরকে পড়ানো আমার, আর কিছুই না।
আপনি আপনার খালাতো বোনের প্রসঙ্গে আসছিলেন যে সে আপনাকে সাপোর্ট করার জন্য বলছিল যে আপনারা কাবিন করে ফেলেছেন, আপনার খালাতো বোন কি আপনার অতীত জীবন সম্পর্কে জানতো সেই সময়টাতে?
কিচ্ছু জানতো না,
কিচ্ছু জানতো না,
এবং খালাতো বোন না, কেউ জানতো না, কিছু
কেউ জানতো না, শুধুমাত্র আপনি জানতেন। আপনি জানতেন আর সৃষ্টিকর্তা জানতো। নোট অফ দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, যে অপরাধ কিভাবে মানুষ গোপন করে থাকে। আচ্ছা, আপনি যে কাজগুলো করছেন কন্টিনিউয়াসলি, আপনি কি জানেন যে এগুলো এক ধরনের বহুগামিতা, এটা মানুষকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে? শারীরিক সম্পর্কের জায়গা থেকে
এগুলো তো
ছোটবেলায় আপনার সঙ্গে যেটা হয়েছে আপনি তো না বুঝে না জেনে এই সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন। পরবর্তীতে আপনি কি জানতেন যে এগুলো যদি এভাবে যায় আপনার শরীরে এমন রোগ বাসা বাঁধতে পারে যেটা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে?
জানতাম, কিন্তু জানলো আমার যে ছোটবেলার যে অভ্যাসটা যে হয়ে গেছে, অভ্যাসটা আমি বলতে পারি না, এক ধরনের একটা নেশা, এই নেশা আমি ছাড়তে পারি।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হয়তো আমাদের যিনি আজকে সাইকিয়াট্রিস্ট আছেন তিনি হয়তো বলবেন ব্যাপারটাতে, আমরা বারবার এটাকে বলি এবং বহুবার বলেছি কথাটা, যা বলিব সত্য বলিবতে, এই যে শারীরিক সম্পর্কের যে নেশাটা এবং একই সাথে ড্রাগের যে নেশা, এই দুটো নেশাই মস্তিষ্কে ঠিক একই জায়গায় তৈরি হয়। অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, আমাদের এখানে আছেন আজকে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলাম, তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, তিনি আমাদের এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবেন, তার কাছে আমি যাব, আমাদের এক্সপার্ট প্যানেল থেকে আজকে তিনি আছেন। ওকে, তারপর কি হলো বলুন।
তারপরে আমি মেয়েদের কথা বললাম, এখন নিজের স্ত্রীর কথা বলি, যে আমি যে বিয়েটা যে করলাম, যে কাবিন যে করলাম আমার খালতো বোনকে নিয়ে, ঢাকা এসে কাবিন করি না, কিন্তু আমার আমার খালতো বোনের বড় বোন বলতাম যে তোরা কাবিন করছো তাহলে তোরা দেখা করতে পারবি না। তো আমি দেখা করতাম না, না করার কারণে আমার খালতো বোনের সাথে মোবাইলে কথা বলতো বলতাম আমি মোটামুটি ভাবে। আমি গাজীপুর থেকে চলে আসছি, গাজীপুর থেকে আসছি, আমি শান্তি থাকতেছি, আবারও ওইখান থেকে আবার এসে খালতো বোনের সাথে সম্পর্কটা আবারও এক ধরনের গভীর হয়। গভীর হওয়ার পরে ওইখানে কাবিন তো করি নাই, কিন্তু ও বলছে কাবিন করছি, সেটা আমরা আবার ঘুরতে সুযোগ পাই, এই জন্য কাবিন করছে, তাতে বিয়ে তো হয়ে গেছে, কারণ বড় বোনে ওর বড় বোনে কইতাছে আমার ব্যাপার নিয়ে, ওর বড় বোনের সাথে ঝগড়া করছে, রাগ করে ওর বড় বোনের ভাইয়ের থেকে চলে আসে, আসে এক বান্ধবীর সাথে থাকে। তারপর আমি জানতে পারি বান্ধবী বাসা বাড়ি আপনার গাজীপুর পোনাবাড়ি এলাকায়, রাতে একা ছিল ঘরে, তো আমি ওর থেকে ঠিকানাটা নিছি, তো রাতে বাজে আপনার 11টা, গ্রাম সাইড তো গাজীপুরটা এত রাতে লোক থাকে না, তো আমার পায়ে কেস ছিল, আমি ঘরের তারের সাইডে হাঁটতেছি, ও টের পাইছে আমার খালতো বইনে, টের পাওয়ার পরে ও দরজা খুলছে, খুলে দেখে আমার, আমি ওর জানাতে ডাক দিয়েছিলাম, আসমাকে ডাক দিছি, তো দরজা খুলছে, খুললে পরে আমি ঘরের ভিতরে ঢুকছি, ঢুকে আমি রাতে ছিলাম ওই জায়গায়। এখন ও ঘর থেকে বেরোয়া আমার বলে যে এটার তো সমস্যার সমাধান হয়েছে, তখন আপা তো কইছে যে তোমার যে কাবিন হয়েছে, কাবিনে কাগজটা লো তুমি যাবে, নাইলে তোমার সমস্যা হয়ে যাবে। আমি কই এইটা আবার কি করলাম, এবার এটা কাবিন কথা কইস, মানে কাবিনী কাগজ আমি কইতাম, কাবিন কাগজ ভাব নেই, আমি কি করলাম যে ওই যেই বাসা থাকতো আমার খালতো বোন, এই বাসা থেকে চলে আসে, চলে আসার পরে আমাদের বাসাতে থাকে, আমি যেই বাসা নিছি,
আপনার বাসাতে কেউ থাকতো
না,
শুধু আপনি থাকতেন,
আমি যে বাসা নিছি এই বাসায়, এই বাসায় নিয়ে আসি, নিয়ে আসি বাসায়,
বিয়ে করেনি এখন,
বিয়ে করি নাই, কিন্তু বাড়িওয়ালাকে বলি যে আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ নিয়ে আসুন, বিয়ে করি নাই, আনার পরে আমার ওই রুমে একটা থাকি, থাকার পরে বাড়িওয়ালায় মানে আমাদেরকে সকালবেলা সন্দেহ করছে যে বিয়ে করলে একরকম না, বিয়ে থাকলে একটা মেয়ে একটা পুরুষ একটা ছেলে থাকলে একরকম, এটা বাড়িওয়ালা সন্দেহ করছে। তো আমি কাজে গেছি গা, পরে বাড়িওয়ালায় ওর কাছে অনেক মানে অনেক জিজ্ঞেস আছে যে আসলে তুমি কি লাগে কি আছে, আমি সব ভালো কথা জিজ্ঞেসে জিজ্ঞেস করার কিছু কয় না। সন্ধ্যার সময় বাড়িওয়ালা আইসে আয় আমার দল কয় দেখো আমি তুমি আমার বাড়ি থাকতেছো বাড়া, তোমার সমস্যাটা আমার বলো, তখন বাড়িওয়ালা চিন্তা করলাম যে সত্যি কথা বলে দিই, ওর বললাম যে হ্যাঁ আঙ্কেল আমি তোর ভালোবাসি, ওর আমার ভালোবাসে, কিন্তু ওর বড় বোনে আমাদের বিয়েটা মানিয়ে নিতে চায় না, মানিয়ে নিচ্ছে নাকি হ্যাঁ বিয়ে দেবে না আমাদের ফ্যামিলি ছাড়া, কিন্তু আমার ফ্যামিলি এই বিয়ে মানিয়ে নিত না, মানে বাড়িওয়ালা কি করছে উকিল খবর দিয়া আমার দুজনের ওই রাত্রি বিয়ে ফেলা দিল, ঠিক বিয়ে ফেরানোর আপনার 10 মিনিট পরে ওর দুলাভাই আর ওর আব্বা আমার বাসায় আইছে।
দাঁড়ান দাঁড়ান, এটা হচ্ছে যে আপনার কি নিয়ত ছিল মেয়েটাকে আপনি বিয়ে করবেন নাকি আগের মতোই?
না, আমার নিয়ত একটাই ছিল
যে ও আমার খালতো বোন, ওর নগর নষ্ট করা যাবে না, আর ওর নষ্ট করলে মান সম্মান যাবে না। মান সম্মান রক্ষা করতে যাওয়া যে আত্মীয়স্বজনের ভিতরে। আর আমার একটা টার্গেট ছিল কি, যে আমার যে খালা ওর আম্মা বলছিল, অনেক আগে আমি শুনছিলাম যে হ্যাঁ ওতে পাঁচটা বোন, মানে আমার খালতো বোনরা পাঁচ বোন, যে হ্যাঁ পাঁচ বোন আমরা পাঁচ ভাই, তাহলে হ্যাঁ একটা মেয়ে দিতে পারলে একটু খুশি হতো আমার খালার কথা।
যেটা হচ্ছে যে আপনি বিয়ে করার আগ পর্যন্ত আসমাকে আপনার জীবনের অতীত যে ঘটনাগুলো, নারী ঘটিত যে ব্যাপার স্যাপার, এগুলো আপনি বলেন বলেছিলেন?
না না।
আচ্ছা ওকে, আপনি বিয়ে করলেন, তারপর দশ মিনিট পরে আপনার শ্বশুর আসলো, তারপর
শ্বশুর আসার পরে মানে লাড়ি নিয়েছে আমার মারবে, আমি বাসা ভালো থাকি, হ্যাঁ মেয়ে নিয়ে থাকি বিয়ে ছাড়া। তো হ্যাঁ জানতে পারছে যে দশ মিনিট আগে আমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে হ্যাঁ কিছু কয়নে আমাদের নিয়ে গেছে, ওই দিন আপার বাসায় নিয়ে গেছে, এই জায়গায় নিয়ে আপার আপার কাছে নিয়েছে, নিতে পরে আমার আপার পাওয়া যায় মাস্ক না, আমি পাওয়া যায় মাস্ক কিনলে দিয়ে আমি হাতে কি অপরাধ করছি, অপরাধ করছ না তোর বড় বই না, আমি পাড়ে মাফতে পারবো না, পাড়ে সালাম করতে পারবো না, বড় বোন হিসেবে মাফতে পারবো না আমি। তখন আমি তার পাড়ে পায়ে মাফ পাড়ে মাফ পাই না, কিন্তু ওর ওয়াইফে ওর পাড়ে মাফতেছি। সেই পরে আমি ওর ওদিকে রাতে ওইখানে ছিলাম, থাকার পরে সংসারে ভালোই চলতে আছে, গাজীপুরে থাকি, কিন্তু এর ভিতরে 2008 সাল ছিল আছে।
কি করতেন তখন আপনি, পেশা কি ছিল আপনার?
আমার পেশাটা ছিল চাকরি।
কি চাকরি?
আমার চাকরিটা ছিল আপনার ডাইনকে সালোয়ার কামিজ যে যেটাকে বলা থ্রি পিস, এটা এগুলা কালার করা হয়।
ওকে, কালার করতেন আপনি? আপনার স্ত্রী কিছু করতো ওই সময়টাতে?
না তখন ওই চাকরি করে না আমার তো। চাকরি করার অবস্থা এইভাবে চলতে হয়, 2008 সাল, দুই বছর গেছে বিয়ের বয়স, আমার স্ট্যাগনেট। আর এদিকে আমার বাবা মারা গেছে শুনছেন,
বাবা মারা গেছেন শুনেছেন, বাবাকে দেখতেও জানেন?
আমি ডিউটিতে গেছি, ডিউটিতে যাওয়ার পরে ডিউটি অবস্থায় শুনছি যে আমার আব্বা মারা গেছে। আমি তাড়াতাড়ি করে টাকা নিয়ে আমার কোম্পানির কাছ থেকে আমি দেশে রওনা দিলাম, আমার ওয়াইফে নিয়ে আমার আব্বা মারা গেছে শুনে আমি দেশে গেছি। তো দেশে যাওয়ার পরে আমি দেশে যাওয়া দিয়ে আব্বা মারা গেছে, আমার ওয়াইফে নিয়ে গেছি, হ্যাঁ জানতে পারছি আমি বিয়ে করছি, ওরা বিয়ে সাথে করছি, ওইদিন থাকতেছি। তো দেশে গেছি, দেশে যাওয়ার পরে আমি ওইখান থেকে বাবার মারিয়ে দিতে পারি না, এটা মনে কষ্ট, বাইরা দুই ভাই থাকে ঢাকা, মোট তিনটা ভাই ঢাকা থাকি, এক ভাই বাবার পালিয়ে দিতে পারি না, ওই জায়গায় মনে একটা কষ্ট আছে। এখানে দেশে যাইয়া আমার ওয়াইফে নিয়ে গেছি, আমার মায়ের বোনের জি মায়ের খালাইতে পারে না, এখন বাবাও নাই, বাবা দেখতে পারলো না। তারপরে এইভাবে চলতেছে, দেশে যাওয়া কাজকাম করি, আর ঢাকায় আবার কোনো আইতেছি না কিছুদিন দিয়া। পরবর্তীতে আমরা ওইখান থেকে আস্তে আস্তে আমার ওয়াইফ আমার বাড়িতে থাকে, কিন্তু আমার যে ছোট দুটো ভাই আছে, আমার ঢাকায় আবার আসতাম না, আমি দেশে থাকতাম, আমার দুটো ছোট ভাই আছে, ওরা মানে আমার ওয়াইফে মানে মন থেকে মাইনে নিতে পারে না, ওই যে খালো তো বোন মন থেকে মাইনে নিতে পারে না, কিন্তু ওরা কি করছে, আমার আমার ওয়াইফে আজও পর্যন্ত ভাবি শব্দকে ডাক দেয় না, এই জন্য আমার মনটা আজও পর্যন্ত একটু খারাপ, যে আমি একটা বিয়া বইলাম, যার খালতো ভাইয়ের কাছে বিয়া বই তাতে কি হয়েছে, কিন্তু আমার তো আমার ছোট ভাইয়ের দুটো চিন্তা করা উচিত, যেহেতু আমার ভাবি ভাই বিয়া করছে, প্রেম করে যেমনি করছে বিয়া বিয়া করছে, অন্ত আমার ভাবি, কিন্তু আজও পর্যন্ত ওর মনে একটাই কষ্ট আমার ওয়াইফের, যে আজও পর্যন্ত একটু ভাবিকে ডাকো না, ওর মনে একটাই দুঃখ, এই মনে এই কষ্টটা নিয়ে আবার দেশের থেকে চলে আসি ঢাকা। রোজগার নাই, ইনকাম কম, এই বেতনে যদি একটু অসুস্থ হয়ে যায় আমি কি করবো, তখন তো আবার বাড়িতে পাড়া যায়, এবং আমাদের আমাদের বাড়িতে না ওদের বাড়িতে, তো ওদের বাড়িতে পাড়া দিতে পারে, ওরা কি করছে, ওর বাপ মায় ওদের বাড়িতে রাখছে, আমাদের বাড়িতে আর আসে না, এবং আসে নাই আসতে দেয় মনে হয়, তো ওদের বাড়িতে ওর বাচ্চাটা হয়। খবর শুনি আমি, মেয়ে হয় তখন, একটা মেয়ে হয়।
কত সালে
এটা? হলো আপনার 2008 সালে।
ওকে,
2008 সালে,
2008 সালে আপনার মেয়ে হয়। মেয়ের নাম কি?
মেয়ের নাম হলো গিয়া রিয়ামণি।
তখন আপনার বয়স কত 2008 সালে?
2008 সালে আমার 2001 সালে ছিল 10 বছর বয়স।
2001 সালে 10 বছর বয়স ছিল, তার মানে 2008 সালে হচ্ছে আপনার বাচ্চা হলো। আপনি কি শিওর 2001 সালে আপনার 10 বছর বয়স ছিল?
জি,
2001 সালে 17 বছর বয়সে আপনি বাবা হলেন। আর আসমার বয়স কত ছিল? আপনার চেয়ে কয় বছরের ছোট ছিল আসমা?
2 বছরের।
তার মানে 15 বছর বয়সে সে মা হলো। এবং এরা দুজন যে ফ্যামিলিতে বড় হয়েছে, একেবারে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের, আমরা যে সমাজ দেখি সেই প্রান্তিক পর্যায়ের মানুষ এরা, এবং এদের যে কমিউনিটি কালচার বা এদের যে বড় হয়ে ওঠা লাইফের যে এথিক্স বা বিলিফস, আমরা যেটাই বলি না কেন, সেই জায়গাগুলো থেকে বিষয়গুলো যদি আপনি একটু জাজ করেন তাহলে দেখবেন। কারণ আমরা সবসময় একটা কথা বলি যে যাহা বলিব সত্য বলিব, যে এমন একটি রিয়েলিটি শো যেখানে সমাজের বিভিন্ন মানুষের অপরাধ এখানে তুলে আনি, এবং প্রত্যেকটা সমাজ ব্যবস্থা, আমাদের পুরো বাংলাদেশের সমাজ ব্যবস্থা যদি বলি, একেবারে এই প্রান্তিক পর্যায়ের সমাজ কিংবা মধ্যবিত্ত পর্যায়ের সমাজ কিংবা উঁচু সমাজ ব্যবস্থা, এগুলো প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটার সাথে কানেক্টেড। আজকে ও যে অপরাধগুলো করেছে সেগুলো কোন রকম ভাবে আমাদের সোসাইটিকে হ্যাম্পার করেছে এবং চারপাশের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, সেই জন্য ওর জীবনের অপরাধগুলো যাহা বলিব সত্য বলিব তুলে ধরাটা জরুরি ছিল। আচ্ছা, তো 2008 আপনার মেয়ে হলো, এখন 2014 সাল, ছয় বছর ধরে আপনি কি করছেন এবং ছয় বছর ধরে আপনি যে জীবনে আপনার যে অপরাধগুলো করলেন এই অপরাধের মধ্যে আছেন কিনা?
আমি এখন আপাতত অপরাধের ভিতরে নাই, কিন্তু আমি যখন আমার মেয়েটা যখন হলো, কিন্তু আমার বিয়ের পরও আমি কিছু পাগলামি করছি, কিন্তু আমার ওয়াইফ জানতে পারে না।
কিরকম
পাগলামি করছি? বিয়ের পরে মোবাইলে সম্পর্ক করছি, মেয়েদের নিয়ে ঘুরছি, মেয়েদের নিয়ে আড্ডা দিছি, মেয়েদের দেশে দেশে বাড়িতে ঘুরতে গেছি, আমার ওয়াইফ বুঝতে দিই না।
এবং একইভাবে এরকম শারীরিক সম্পর্ক করে
শারীরিক সম্পর্ক করছি, কিন্তু যখন আমার মেয়েটা হয়েছে, মেয়েটা হওয়ার পর আমি আজও পর্যন্ত কিছু করিনি, এখনো না।
মেয়েটা হওয়ার পরও আপনি করেনি? আপনার বিয়ে করার কতদিন পরে আপনার মেয়ে হয়?
আমার বিয়ে করার 2 বছর পর মেয়ে জন্ম নেয়।
হ্যাঁ, সেটাই তো বলছিলেন আপনি ওখানে। তোমার 6 বছর যাবত আপনি নেই, তো আপনার বাবার মৃত্যুর কারণে আপনি আজকে এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে আসলেন?
জি, আমার বাবার বাবা যখন মারা গেছে তখন আমার কাছে অনেক খারাপ লাগলো যে বাবার মৃত্যু দেখতে পারলাম না, যে সারাক্ষণ মানে মনটা কাঁদত যে আমি কি অপরাধ করছি, এবং আজ পর্যন্ত আমার অপরাধের লেগে আমার সংসারে অনেক মানে অনেক অশান্তি লাগে, আমার ওয়াইফের সাথে অনেক সময় অনেক অশান্তি লাগে। তারপর আমি চিন্তা করতাম যে মনে হয় সময়মতো আমার বাবার আমি অনেক আঘাতও দিয়েছি।
আপনি আজকে যেভাবে লাখো মানুষের সামনে আপনার জীবনের অপরাধগুলো স্বীকার করলেন, আপনার ওয়াইফ কি এটা জানে?
সে
যদি এটা জানে সে কি করবে আপনার ধারণা মতে?
কি করবে? কিছু করতে না।
কেন করবে না?
তার কেন করার না করার কারণ একটাই, এখন একটা মেয়ে আমাদের, এই জন্য। আবার দ্বিতীয়ত এখন বর্তমান সে চাকরির, এই জন্য তার দেশে পাড়ায় দিছে।
তো সে নিরুপায়, এটার জন্য করবে না নাকি আলটিমেটলি?
এটার জন্য করতো না, আবার এবং আমার অনেক বিশ্বাসও করে।
বিশ্বাস? আপনি তো নিজে মুখে স্বীকার করলেন যে আপনি এতগুলো অপরাধ করেছেন।
করছি ঠিক আছে, কিন্তু ও যদি আমার কখনো প্রশ্ন করতো, যদি কিছু কারোর কাছ থেকে শুনতো, যদি আমাকে জিজ্ঞাসা করতো, তাহলে আমি বলতাম। এই জন্য আমি ইচ্ছা করে বলি না, এই জন্য যে ওর ভিতরে আমার একটা অশান্তি লাগতে পারে সংসারে, আমি চাম যে আমার সংসারে অশান্তি লাগুক।
এখনো তো লাগতে পারে আপনার অশান্তি?
এখন লাগবে না, আমার একটু বিশ্বাস আছে। তো
কেন লাগবে না?
বিশ্বাস আছে একটাই, যে আমার ওয়াইফ আমার অনেক ভালোবাসে, এবং আমি জানে যে ওখানে আমি পাগলামি করি না, কিন্তু আগে এত পাগলামি করছি জানি না, কিন্তু কিছুটা করছি জানে, কিছুটা, কিন্তু এত কতবার অপরাধ করছি এগুলা কিছুই জানে না। মগবাজারের অপরাধের কথাটা জানে না, কিন্তু আবার এই মেয়েদের সাথে যে আমি এগুলা করছি এগুলা কিছুই জানে না, ও জানে মেয়েদের সাথে।
আপনি সিরিয়ালি বলতে চাচ্ছিলেন যে মেয়েটার গলায় আপনি ব্লেড দিয়ে পোস্ট দিয়েছেন, সেই মেয়েটার কি হয়েছে?
ওই মেয়েটা আমি যখন দেশে আসছিলাম, ওইখান থেকে দেশে আসলাম, আমি দেশে আসার পরে যে মেয়েটা থাকতো মানে ওই
জায়গায়,
ওই মেয়েটার বাবা মারা আমি চিনি সবাই, মানে পরবর্তীতে মানে জানছি খবরটা যে হ্যার মেয়ে হ্যার কি। ওই মেয়েটা আবার দেশে, আমি যখন দেখাই দেশে আসছিলাম না, ওই মেয়েটার সাথে আমার দেখা, দেখার পরে ওই মেয়েটা আমার মানে কইতাছে একা একা নিয়ে কইতাছে, কামড়া কি ঠিক করছো? আমার সব সাইডে দিয়ে আয়া ফোন লাগলো, আমি কেমন কই তুই মানে মাইরালে লিখে নিয়ে মারা গেছে। আমি গোয়ারে যদি না মারতাম আমার তো উপায় ছিল না, তাতে তো আমার জীবনে শেষ কে লাগে। পরবর্তীতে শুনলাম যে ওই বললো যে মেয়েটা মারা গেছে, এছাড়া আমি আর জানতাম না, আমার ধারণা ছিল মরবে না, কিন্তু পরবর্তীতে দেশে আইসে আমি শুনিও মারা গেছে ওর কাছ থেকে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের রিয়াজের জীবনের অপ্রিয় সত্য। এই যে অপরাধগুলো আপনি করলেন, আপনার ফিল হয় না যে আপনি একটা ভয়াবহ রকমের অন্যায় কাজ করেছেন?
জি জি, ফিল হয়, এবং এই জন্য আমি অনেক সময় নামাজ পড়লে আমি নিজেই ঘৃণা করি, যে আমি নামাজ পড়ে দোয়া করি, দোয়া করতে যে আমার নিজের বিবেকে নিজেকে বাধা দেয়, নিজের বিবেকেরই নিজে বাধা দেয় যে আমি এটা কি করলাম, আর এখন আমি ক্ষমা চাইলে কি আমার ক্ষমা করবে আল্লাহ তাআলা?
ও মাই গড, দিস ইজ দ্য পয়েন্ট। প্রিয় শ্রোতা, ক্ষমা চাইলেই কি আল্লাহ আমাকে ক্ষমা করবে? এত বড় অপরাধ করেছে, দেখুন শাস্তির রকম কত ভয়াবহ হতে পারে। হ্যাঁ, তারপরে
দেখা গেছে আমার কাছে আমার নিজের এখন বর্তমানে ঘৃণা লাগে, যেমন দেখা গেছে মা একটা কথাই বলছে যে তোর বাবারে দোয়া করবি, নামাজ পড়তে যাবি, তোর বাবার লেগে দোয়া করবি, মসজিদে নামাজ পড়তে গেলে কিছু টাকা পয়সা দিয়ে আসবি, তোর বাবার লেগে দোয়া করবি, তাই তুই সুখে থাকবি। কিন্তু আমি এখনো একটা অশান্তির ভিতরে আছি, অশান্তি একটাই যে আমি মানে এখনো যেই টাকা স্যালারি পাই, যেই টাকা স্যালারিতে চাকরি করি, আমার মানে চলতে কষ্ট হয়ে যায়, এই একটা অশান্তি। মানে আমার ওয়াইফে দিয়া চাকরি করাতে পারতেছি না, ও চাকরি করতে পারে না, আমার একটা মেন সমস্যা, আমি টাকা পয়সা হাতের সাথে রাখতে পারি না, এই জন্য আমার সমস্যা একটা অশান্তি লাগাতে হয়, প্রায় সময় লাগে এটা।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে রিয়াজের জীবনের প্রায়শ্চিত্ত, এবং একই সাথে ওর যে অপরাধ, এবং ওর ঘরে এখন একটা মেয়ে আছে, এবং একই সাথে ওর স্ত্রী প্রেগনেন্ট, ওর অপরাধের শাস্তি যেন ওর মেয়ে কখনো না পায়, এবং একইভাবে ওর স্ত্রী যেন কখনো না পায়, সেই প্রার্থনাই থাকুক। এবং জানি না যে ওর যে ভেতরের যে মানে মনুষ্য বোধ, যে আমার আমার দোয়া এখন আল্লাহ কবুল করবে না, ইচ্ছে বড় শাস্তি আর কি হতে পারে, কি হতে পারে। আর সবসময় একটা কথা বলতে চাই, আমাদের মেয়ে বন্ধু যারা আছেন আজকের এই যাহা বলিব সত্য বলিব শুনলেন বিভিন্ন লেভেলের, আমি জানি অনেক গার্মেন্টস কর্মী আমাদের এই অনুষ্ঠান শোনেন, অনেক 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 সহজ সরল মানুষ এটা শোনেন, প্লিজ এতটা বিশ্বাস করে নিজের জীবনের অমূল্য সম্পদ কাউকে দিয়ে দেবেন না। এবং এই কারণে বলছি যে এটা একটা প্রচন্ড আস্থার জায়গা, একটা নিশ্চয়তার জায়গা তৈরি হলেই তারপর এই ধরনের সম্পর্কে আসা উচিত, নইলে এই ধরনের সম্পর্কে যাওয়া একেবারেই উচিত নয়। আমরা এই পর্যায়ে আজকে আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে একটু কথা বলতে চাই। তাজুল ইসলাম, রিয়াজ রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে, আপনি তো শুনলেন পুরো বিষয়টাই এবং এটা খুবই কমন একটা বিষয় আপনার জন্য, আপনি এই বিষয়ের উপরে বহুত কথা বলেছেন আমাদের এই যাহা বলিব সত্য বলিবতে, তো আরো একবার শুনতে চাই আপনার কাছে কি মনে হলো আপনার কাছে।
আমি রিয়াজের কাহিনীতে শুনলাম পুরাপুরি, এটা একটা ফ্যাক্ট এডিক্ট ডিপেন্ডেন্ট যে কাহিনী সেটাই। আমরা অনেক ধরনের এডিকশন আছে, মানুষ অসুস্থ হয় বিভিন্ন কারণে, চিড়ি খায়, বেন্টিটিন খায়, কিন্তু যৌন নেশা কিন্তু একই রকম একটা বরণ ধরনের নেশা। এবং আমি বলতে চাচ্ছি যে আমরা ছোটকালে যে সমস্ত ছেলেমেয়েরা খুব আবেগচালিত হয় এবং ঘর থেকে বাইরে হয়ে যাওয়ার চেষ্টা করে, এটা কিন্তু একটা খারাপ লক্ষণ। পরিবারের লোকদের বুঝতে হবে যে যে ছেলে বা মেয়ে আবেগগত কারণে বা কোন রকমের মনোমালিন্যের কারণে ঘর থেকে বাইরে ছেড়ে নিতে চায়, তারা কিন্তু পরবর্তী জীবনে অনেক মানসিক সমস্যাকে জড়িয়ে পড়ে বা মানসিক সমস্যা তাদের সৃষ্টি হয়। অর্থাৎ এটা কিন্তু আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানদের, আমাদের ছেলে বা মেয়েদের যদি এরকম লক্ষণ থাকে সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শ নিলে হয়তো তাদেরকে হয়তো এই প্রিভেন্ট করা যেত, প্রতিরোধ করা যেত, তাকে এই খারাপ পথে আনে আসে। যাই হোক, এরকম ক্ষেত্রে এভাবে যারা পালিয়ে চলে আসে তাদের স্বাভাবিক হয় আর কি, তারা ওই রাস্তাটাকে থাকে বা অন্যান্য খারাপ পরিবেশে থাকে, এই স্বাভাবিক তাদের পক্ষে আর ভালো কোনো কিছু হয়ে ওঠা সম্ভব না। পরিবেশ মানুষকে কিন্তু অবশ্যই খারাপ অভিজ্ঞতা দিয়ে যায়, তবে যেটা হয়েছে যে সে কোন পরিবেশে পড়ছিল সে একটা যৌন কর্মীতে পড়েছিল যেখানে এই কাজগুলি হয়, যৌন ব্যাপারগুলি হয়, যেহেতু সে তখন একটা উক্তি বয়সে ছেলে এবং উক্ত হয়ে যৌনটার স্বাদ সে পেয়ে গেছে, তবে স্বাভাবিক ভাবেই আস্তে আস্তে সে এটাকে তার একটা এডিকশন বা নেশার মধ্যে পড়ে গেছে। অন্য সব এডিকশন যেমন সারা কঠিন, এটাও সারা কঠিন, কিন্তু এখানে রিয়াজের ক্ষেত্রে যেটা খুব উল্লেখযোগ্য, আমি যারা রিয়াজের আরো অনেকেরা মাদকাসক্ত আছে তাদেরকে বলতে চাই বা একটা জিনিস আশ্বস্ত করতে চাই যে মাদকাসক্তি হঠাৎ করে নাটকীয়ভাবে একজন আরেকজনকে পরিণত করতে পারে। আমরা অনেক কাউন্সিলিং করে অনেক চেষ্টা করে যা করতে পারি না, মনোজগত একটা ছোট পরিবর্তন এনে সেটা করতে পারি। যেমন আমার কাছে একটা রোগী এসেছিল, সে শুধু সে গেট খাইছে, সে ঠিক সামনে পারছো না, তো তার ছেলে বড় হয়েছে, সেই ছেলে আমার সঙ্গে একসঙ্গে এসেছে, ছেলে সে আমার সামনে বলতেছে তার বাবাকে যে স্যার ওনাকে বলেন উনি সিগারেট খালে সামনে খাবেন, তা নাহলে আমি কালকে থেকে আমি সিগারেট করবো। এবং এই কথাটা বলার পর থেকে ওই বাবা আত্মবিদ্ধ হলো যে আমার ছেলে এভাবে বলতেছে, আমি তো এটা করতে পারি না। এগুলি কিন্তু মানে মনোজগতের বড় করে পরিবর্তন করে, মানুষ সবচেয়ে বেশি দুর্বল হচ্ছে তার সন্তানদের জন্য। অতএব সন্তানের দিকে দেখেই অনেকে এই পরিবর্তনটা এসে আমাদের বাস্তব জীবনে আমরা প্রেক্ষিত দেখেছি অনেক রোগীর ক্ষেত্রে, রিয়াজের ক্ষেত্রে তাই হয়েছে, সে অন্য মেয়েদের সঙ্গে যে অনাচার গুলি করছে, বিশাল গুলি করেছে, সে এখন তার মাথায় উঠে চলেছে যে আমার মেয়ের সঙ্গে এটা করবে কিনা। আমার মনে হয় অন্য কোন শিশু দিয়ে তাকে এত পরিবর্তন আনা যেত না যদি তার এই বধুত্বটা যতটুকু প্রয়োগ করে গেছে, এবং এই বধুত্বটাকে তাকে বজায় রাখতে হবে। রিয়াজ এই বধুত্ব হওয়ার কারণে সে এই খারাপ পথ থেকে চলে আসার যে মানসিকতা সেই কারণে সে আরো দেখেছে আর কি কি ক্ষতি হয়েছে, সেই চিন্তা তার বাবার মৃত্যুর সময় সে থাকতে পারেনি বা সেই অংশগ্রহণ করতে পারেনি, তার মনে হচ্ছে তার পাপের ফল। এগুলি এই কথাগুলি আমরা বাবার বলি, যৌন নেশা হোক বা অন্য যে কোনো নেশা হোক, নেশা থেকে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে হচ্ছে নেশার যে কুফল, নেশার জন্য তার যে ব্যক্তিগত জীবনে কত মারাত্মক এবং নির্মম এবং করুণ যে পরিণতিগুলি হতে পারে বা ফলাফল হতে পারে, এই ব্যাপারে সচেতন করা যে আমার পাপের জন্য আজকে আমি বাবাকে দেখতে পারি না, আমার পাপের জন্য আমার পরিবার নষ্ট হয়ে যাবে, আমার পাপের জন্য আর আমার শরীর শেষ, আমার স্বাস্থ্য শেষ, আমার সামাজিক সম্মান শেষ, অর্থ শেষ, এই যে এই ব্যাপারগুলি যত বেশি আমরা আসক্ত মানুষের ভিতরে ঢুকেতে পারবো ততই তারা ওই আসক্তির যে বন্ধন সেখান থেকে ছুটিয়ে এসে তারা আসক্তি মুক্ত হওয়ার চেষ্টা করতে পারবে। আমি আশা করি রিয়াজের মতো অন্যরাও এইভাবে আত্মপরিচয়ের জন্য আসক্তিকে জেনে যেতে।
ধন্যবাদ আপনাকে তাজুল ইসলাম, আপনার এই মূল্যবান পরামর্শ আমাদের যিনি আজকে এখানে অতিথি আছেন তার এবং একই সাথে যারা লিসনার আছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের যাহা বলিব সত্য বলিব। আজকে আমাদের লিসনাররা কি ফিডব্যাক দিলেন ফেসবুকে, মেইলে, চিঠিতে কিংবা সবকিছু মিলিয়ে আমরা একটু পরেই সেগুলো নিয়ে ফিরে আসছি। তার আগে ছোট্ট একটা ব্রিদিং স্পেস। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক টেক্সট এবং অনেক অনেক কমেন্টস পেয়েছি আপনাদের ফেসবুকে, একই সাথে আপনারা এসএমএস করেছেন, ইমেইলও পাঠিয়েছেন। বেশ কিছু কমেন্টস আমরা পড়তে চাই। তামান্না নামের এক বন্ধু লিখেছে যে কিশোর বয়সে তার যে আচরণ এবং কিশোর বয়সে বাবা মার কাছ থেকে সে যেভাবে প্রত্যাখ্যাত হয়েছে তাতে তার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না। কিশোর নামের এক বন্ধু লিখেছে যে রাস্তায় যখন মেয়েটির সাথে তার পরিচয় হয়েছিল ঠিক সেই মোমেন্টে তার জীবনে যে এত বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে সেটা আমরা পুরো কল্পনা শুনলে আসলে বুঝতে পারতাম না। অনামিকা নামের একজন বন্ধু লিখেছে যে যৌনকর্মীদের মাঝে সে যেভাবে অস্বাস্থ্যকর পরিবেশে বড় হয়েছে সেখান থেকে সে চাইলেই যে কোনো ভাবেই হোক বের হয়ে আসতে পারত, কিন্তু এক পর্যায়ে যখন এই কাজের প্রতি তার নেশা বেড়ে যায় সেটাই মূলত তার জীবনকে ধ্বংস করার জন্য তাকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। এখানে আরো লিখেছেন জালাল নামের একজন বন্ধু, সেটা হচ্ছে যে যৌন কর্মীদের প্রতি প্রাপ্ত বয়স্ক না হয়ে তার যে নেশাগ্রস্ত হওয়ার যে ব্যাপারটি সেটি আমাদেরকে অনেক বেশি অবাক করেছে। আরো একজন বন্ধু লিখেছে, তার নাম হচ্ছে স্বপন, স্বপন নামের এক বন্ধু লিখেছে তার জীবনে যে 33টি মেয়ের প্রতি অন্যায় আচরণ সেই অন্যায় আচরণকে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। নিখিল নামের এক বন্ধু লিখেছে তার এই যে অল্প বয়সী উপলব্ধি সেটা নিঃসন্দেহে প্রশংসা করার মতো, কিন্তু সে কি পারবে আদৌ এই নেশা থেকে সুন্দর এবং সুস্থ জীবনে ফিরে যেতে। এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি প্রিয় শ্রোতা, কিন্তু কমেন্টসের চাইতেও বড় বিষয় যেটি সেটি হচ্ছে যে আজকে রিয়াজ যে অপ্রিয় সত্যটা এখানে স্বীকার করেছে, রিয়াজ কিন্তু অনেক বেশি সিচুয়েশনের শিকার। আজকে রিয়াজ যেভাবে আপনারা দেখেছেন যে অস্বাস্থ্যকর একটি পরিবেশের মধ্যে এবং যে বিষয়গুলো তার জীবনে হওয়া উচিত ছিল না সেই বিষয়গুলোর মধ্যে তার যে বড় হয়ে ওঠা সেটাই মূলত তাকে এই ধরনের অপরাধী হওয়ার ক্ষেত্রে অনেক বেশি বেগমান করেছে। যাই হোক, তারপরেও আমরা যখন গল্প শুনি, আমরা যখন স্টোরিটা রিভিল করি, তখন আসলে আমরা লজিকটা খোঁজার চাইতে স্টোরিটা কি ঘটছে সেটার দিকে আমাদের কনসেন্ট্রেশন অনেক বেশি চলে যায়। আমরা রিয়াজ আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে লোকজন আপনাকে ভৎসনা করছে, এই যে লোকজন আপনাকে একেবারেই পছন্দ করছে না, এরকম ধরনের কমেন্ট আপনি নিজেও দেখছেন ফেসবুকে, কি বলার আছে আপনার তাদেরকে?
এখন বলার একটাই, যাতে আমার সবাই যাতে একটু দোয়া করে, যাতে আমি একটু ভালো থাকি। আমার ওয়াইফ নিয়ে, আমার বর্তমানে আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমার একটা বাচ্চা আছে, ওরাও যাতে ভালো থাকে, আমিও যাতে ভালো থাকি। এবং আমি চাই না যে পৃথিবীতে আমার মতন কেউ কোনো অপরাধে জড়াও। আমি যতগুলো খারাপ কাজ করছি, ওই যে মেয়েরা, এতগুলো মেয়ে, আর যদি ওরা যদি আমার যদি সবাই যদি মাফ করে, তাহলে আমি মনে করুন যে আমি অনেক মাপ পাইছি। আর যদি ওরা আমার মাপ না করে কোনোদিন, তা তো আমার কিছু করার নেই। তবে আমি বলছি, আজ যদি ওরা আমার এই অনুষ্ঠান শুনে থাকে, আমি চাই যে ওরা আমার ওদের অন্তর থেকে ওরা আমার একটু ক্ষমা করে দিক, আমি ওদের কাছে মাপ চাইলাম। আর শ্রোতাদের কাছেও আমার একটু একটা কথা বলার আছে, পৃথিবীতে কেউ আমার মতন কেউ এত বড় অপরাধ করবেন না। তবে আমি বর্তমানে এখন অনেক ভালো আছি, আমার আটটু দোয়া পাবেন আপনারা। আমার ওয়াইফটা বর্তমানে প্রেগনেন্ট, আমার একটা বাচ্চা আছে, আমার এই মেয়েটার কারণে আমি আজ বর্তমানে অনেক ভালো আছি। আমার মেয়েটা নিয়ে একটু সুখে থাকতে চাই, এটাই আর কি বলবো তাদেরকে আমি।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে রিয়াজ। আল্লাহ তাকে মাফ করবেন কিনা আমরা জানি না, তবে যার কাছেও মাফ চাইলো তারাও মাফ করবেন কিনা আমরা জানি না। আমাদের এখানে যিনি আসেন তাদেরকে, তাকে শুদ্ধ করা আমাদের উদ্দেশ্য নয়, তাকে দেখিয়ে আমরা বলতে চাই রেস্ট অফ দেম যারা রয়েছেন, যারা সোসাইটিতে রয়েছেন, রিয়াজের মতো কেউ যেন কখনো না হও। আমরা এই কথাটাই বলতে চাই। আমরা যাহা বলিব সত্য বলিবতে এরকম অসংখ্য রিয়াজকে নিয়ে এসেছি এবং এনে বারবার এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। these people are not happy. At the end e giye tader prochondo rokom baje shomoy katate hoy ebong sei baje shomoy ta jodi apni jibone ar na ante chan tahole apni riyader moto na hon etai hocche amader jaha bolibo shotto bolibo moto
priyo shrota ei hocche amader ajker jaha bolibo shotto bolibo agami soptahe amra abaro fire aste chai tobe tar age jaha bolibo shotto bolibor aro ekti segment jeti hocche chithi sei chithir segment ti ni asche shumon shumoner kach theke jene nebo amra je ajke chithi likhe ke amaderke confess koreche
Royal Tiger Drink presents jaha bolibo shotto bolibo recharge yourself
আমার নাম খোরশেদ আমার ছোটবেলা থেকেই টাকার প্রতি খুবই লোভ এমনকি টাকার জন্য আমি সব করতে পারি একদিন আমি আমাদের ঘরে অনেকগুলো ফেন্সিডিলের বোতল দেখতে পাই জানতে পারি বাবাকে কেউ একজন টাকার বিনিময়ে এসব রাখতে দিয়েছে আমি লোকটির সাথে যোগাযোগ করি এবং বলি যে সে যদি আমাকে টাকা দেয় আমি তাকে আরও অনেক ফেন্সিডিল দিতে পারব সে প্রথমে না বললেও পরে রাজি হয় এবং আস্তে আস্তে আমি এর লিডার হয়ে যাই কিন্তু প্রায় এক বছর যাবৎ আমি এই কাজ করা ছেড়ে দিয়েছি কারণ আমি বুঝতে পেরেছি একটি জাতিকে ধ্বংস করতে পারে ফেন্সিডিল আমি খুব অনুতপ্ত আমার এই জঘন্য কাজের জন্য আশা করি এরকম পথে যারা রয়েছেন যদি আমাকে শুনে থাকে তাহলে তারাও হয়তো চেষ্টা করবেন এই ধরনের অপকর্মের পথ থেকে বের হয়ে আসার জন্য
Royal Tiger Drink presents jaha bolibo shotto bolibo recharge yourself
অনেক অনেক ধন্যবাদ সুমন এবং একই সাথে যে বন্ধুটি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন তাকে আপনার এই উপলব্ধি সারাটা জীবন ধরে আপনার কাছে থাকুক এবং একই সাথে লাখো মানুষের কাছে এই উপলব্ধি থাকুক এই অর্থে যে আপনার মতো ভুল যেন কেউ কখনো না করে প্রিয় শ্রোতা আজকের মতো যাহা বলিব সত্য বলিব পর্দা নামছে আগামী রবিবার ঠিক রাত 11:20 আবারও রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব নিয়ে হাজির হয়ে যাব আমি কিবরিয়া সঙ্গে থাকবে আমার টিম মেম্বাররা আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন এবিসি রেডিওর পক্ষ থেকে শুভরাত্রি
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন পরিবার সমাজ রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে তবে দাঁড়ান বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি কেন করেছেন কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে সাহস আছে সত্য বলার তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ 3টি মহাদেশে 40 কোটি ভোক্তার প্রিয় পানীয় মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীটা তারা গড়বে রয়্যাল টাইগার ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ
This track was downloaded from FusionBD.com.